لا هادي له وعبده ورسوله. أما بعد فإن خير الحديث وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يعملون. وقال سبحانه لا تكونوا من المشركين إلا الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل إلى 72 ملة وستفترق أمتي إلى 73 ملة كلها في النار إلا ملة واحدة. وقيل قلنا من هي يا رسول الله؟ قال أما أنا عليه وأصحابي. رواه أصحاب السنن. الحمد لله عيش دي أي شطهيك حلقائي أمرا প্রতি শনিবার বিভিন্ন বিষয় বিভিন্ন শেখ মশায়েখগণ আলোচনা করে থাকেন। আমি মাসের চতুর্থ শনিবারে আলোচনা করি। আমরা একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, হলো শিয়া। শিয়াদের 50 বছরের পরিকল্পনা সে সম্পর্কে আমরা শুনেছি। আজকে আমরা শিয়াদের বাতিল আকীদার উপরে কিছু জানব। তাদের বাতিল আকীদা, বাতিল চিন্তাধারা যা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে সম্পূর্ণ ভিন্ন, মুশরিক ইহুদি এবং নাসারাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনারা আমার সামনে একটা ছোট্ট গ্রন্থ দেখছেন, এটা খুব সংক্ষেপে লেখা হয়েছে। এটা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, মানে আল ফিরাক ওয়াল আদিয়ান বলা হয়। ওখানে বিভিন্ন দিন, ধর্ম এবং দল, মত ইত্যাদি একটা সাবজেক্ট পড়ানো হয়। তো সাবজেক্টের একটা অংশ, মানে কিছু মার্ক রাখা হয়েছে এই কিতাবটার উপরে। অনেকগুলো কিতাব পড়ানো হয়, তার ভিতরে এটা একটা 100 মার্কের মধ্যে অনেকগুলো কিতাব পড়া হয়, তার মধ্যে এই কিতাবটা একটা। আমি নিজেও পড়েছি, আমাদের সিলেবাসে ছিল। কিতাবটার নাম হলো মুতলানু আকাইদ শিয়া ওয়া বায়ানু যাইল মুআতানিকিহা ওয়া মুফতারিয়াতিহিম আলা আল ইসলাম মিন মারাজিহিম আল আসাসিয়া। অর্থ হচ্ছে শিয়াদের আকীদা, শিয়াদের বাতিল আকীদা সমূহ এবং শিয়া মতাবলম্বী বা ধর্মাবলম্বীদের বিভিন্ন বানোয়াট, মন গড়া কথাবার্তা এবং ইসলামের উপরে তাদের নানান ধরনের মিথ্যাচারের খণ্ডন মিন মারাজিউল আসাসিয়া, আর তাদের যে আকীদা, তাদের যে চিন্তাধারা গুলো এই কিতাবে উল্লেখ করা হয়েছে, তাদের মূল রেফারেন্স গ্রন্থ থেকে, তাদের মূল গ্রন্থ থেকে তারা যেই গ্রন্থগুলো পড়ে এই আকীদা শিখে এবং এই আকীদা প্রচার করেছে সেই গ্রন্থগুলো থেকে।
গ্রন্থ আছে, সেই গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে গেলে খুবই দুঃখজনক, বলা যেতে পারে কোরআন থেকে শুরু করে তাদের গ্রন্থ আহলুস সুন্নাহ বা সুন্নি জামাত থেকে সম্পূর্ণ ভিন্ন, কোরআন থেকেই ভিন্নতা শুরু হয়েছে। তাদের কোরআন একরকম, সুন্নিদের কোরআন একরকম, তাদের হাদিস একরকম, সুন্নিদের হাদিস আর একরকম। তাদের কোরআন হলো 90 পারা, আর সুন্নি মুসলমানের কোরআন হলো 30 পারা। সহি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই, যেগুলো আমরা হাদিস গ্রন্থ মেনে থাকি, আমল করি, বিশ্বাস করি, এগুলো একটাও তারা মানে না। বরং এই হাদিস গ্রন্থের যারা সংকলক তাদেরকে গালিগালাজ করে। তারা কেন গালিগালাজ করে? যে এই সংকলকরাই হাদিস সংকলন করে দিয়ে তাদের একটা ধর্মীয় ক্ষেত্রে সহযোগিতা করেছে, তাদেরকে ভিন্ন ধরনের হাদিসের সাথে তাদেরকে জড়িয়ে রেখেছে। যদি এই হাদিস গ্রন্থগুলো তারা সংকলন না করত, তাহলে হয়তো বা আমরা যে হাদিসগুলো বানিয়েছি এগুলোই তারা মানত। আমার সামনে এক হতভাগা কুয়েতে, যখন আমি কুয়েতে ছিলাম, সে ট্যাক্সি চালক, শিয়া ট্যাক্সি চালক, তো আমাকে আমাকে কিছু বিষয় সম্পর্কে ও জানতে চাইলো, আমি বললাম, তো দলিলও দিলাম একটা সহি বুখারীর হাদিস থেকে। তখন সে মন্তব্য করছে, বুখারী রুসিয়ন খবিস, নাউজুবিল্লাহ, সে বলছে, সে বুখারী তো হচ্ছে একজন খবিস রাশিয়ান, সে তোমাদের হাদিস গ্রন্থ লিখে দিয়েছে। হ্যাঁ, তো আমি ওর উপরে এমন ক্ষিপ্ত হলাম যে তোমার আমি ট্যাক্সিতে আর যাবই না, আমি কুয়েত সিটিতে যাওয়ার জন্য তার ট্যাক্সি ভাড়া করেছি, বলছে তুমি আমাকে এখানে নামাও, আমি তোমার ট্যাক্সিতে যাবই না। এত খারাপ সহি, সবচেয়ে কোরআনের পরে আমাদের দৃষ্টিতে সুন্নি যত মুসলিম আছে, মাজহাব মতবাদ ভেদে যত মুসলমান আছে, সবাই কিন্তু এটা মানে, বাস্তবে প্র্যাকটিক্যালে না মানলেও থিওরিক্যালে মানে, দর্শনগতভাবে মানে, কি কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো সহি আল বুখারী। সেটা মানুক আর না মানুক, কিন্তু মুখগুলো মানে। হ্যাঁ, সুন্নি মুসলমানদের প্রায় সবাই মৌখিকভাবে মানে, মৌখিকভাবে স্বীকার করে, কিন্তু অনেকে বাস্তবে এটা মানে না। যেমন আমাদের দেশেরই অনেক মুফতি মুহাদ্দিসদের মন্তব্য হলো যে হানাফি মাজহাবের, যেমন মুফতি মনসুরুল হক, মুফতি মিজানুর রহমান, বাংলাদেশের, দূরে যাইতে হবে না, তাদের মন্তব্য হলো হানাফি মাজহাবের ভিত্তি ছয়খানা হাদিসের উপরে নয়, বরং এর চেয়েও মজবুত ও সহি হাদিসের উপরে হানাফি মাজহাবের ভিত্তি। কোথায় পাওয়া যাবে এর চেয়ে সহি হাদিস গ্রন্থ? সহি বুখারীর, এর চেয়েও সহি বুখারীর চেয়েও সহি মুসলিমের চেয়েও। তাহলে মুখ দিয়ে যা বলল, সে আরেক মুখ দিয়ে সেটা অস্বীকার করে ফেলল। মুখ দিয়ে থিওরিক্যালি ভাবে বলে, যে সহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা এগুলো হলো সিহা সিত্তা, এগুলো হলো হাদিসের কিতাবের মধ্যে প্রথম শ্রেণীর হাদিসের কিতাব। কিন্তু মাঝহাবি দৃষ্টিতে কথা বলতে যে কি বলল যে এই হাদিস গ্রন্থগুলোর উপরে আমাদের হানাফি মাঝহাবের ভিত্তি নয়, বরং এর চেয়েও মজবুত ও সহি হাদিসের উপরে আমাদের হানাফি মাঝহাবের ভিত্তি। কাল্পনিক হাদিসের উপরে ভিত্তি হয়ে গেল, লজ্জায় বলতে পারবে, বলতে পারবে মুখ খুলে যে এর চেয়ে মজবুত ও সহি হাদিস হলো কুদুরিতে যে হাদিস গুলো পাওয়া যায়, শরহে বেকায়ের মধ্যে যে হাদিস পাওয়া যায়, এলাউস সুনানের মধ্যে যে হাদিস গুলো পাওয়া যায়, বলুক যে সহি এলাউস সুনানের মধ্যে যে হাদিস গুলো আছে এগুলো হলো সহি বুখারীর চেয়ে মজবুত ও সহি এলাউস সুনান, এগুলো হলো হানাফি মাজহাবের হাদিসের গ্রন্থ, হানাফি হানাফি হাদিস, হানাফি হাদিস গ্রন্থ। জি না, গ্রন্থ যে আছে গ্রন্থের নাম হলো যে কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে না হানাফি হানাফিদের আমলের কোরআন ও হাদিস থেকে সুদৃঢ় প্রমাণ। হানাফি মাজহাবের আমলের উপরে কোরআন হাদিস থেকে সুদৃঢ় প্রমাণ বইটার নাম, এই বইয়ের মধ্যে এই দাবি করছেন। আছে না, ওরা ওরা তো 90 পারার গ্রন্থটা তারা পাচ্ছে না, দেখেই তো তাদের হলো জেদ, আবু বকর ওমর ওসমান এই তিনজন সাহাবিতে 60 পারা কোরআন খেয়ে ফেলেছে, বা তাদের কারণে এই আসল কোরআনটা প্রতিষ্ঠিত হইতে পারে নাই। যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে তারা খলিফা হওয়ার সুযোগ দিত তাহলে মুসলমান জাতি এই 90 কোরআন পারা 90 পারা কোরআনই পেত। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর হক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, তারপরে হাসান হবে, তারপরে হুসাইন হবে, তারপরে পর্যায়ক্রমে হাসান হুসাইনের যারা সন্তান তারা হবে, এইভাবে 10 জন পর্যন্ত হবে, 300 হিজরি পর্যন্ত 10 জনের সিলসিলা আসে, 300 হিজরি পর্যন্ত তাদের যে না 12 জন ইমামের সিলসিলা 300 হিজরি পর্যন্ত এসে খতম হয়েছে। এর ভিতরে তাহলে এই 12 জনের মধ্যে আবু বকর ওমর ওসমান এদের কারো নাম নাই এবং এই তালিকার মধ্যে এদের ঢুকারও কোনো সুযোগ নাই, কিন্তু তারা ঢুকলো কেন এবং আলীকেই পিছে ফেলে দিল, আলীকেই বানাইল চতুর্থতম খলিফা, এইটা হলো তাদের অপরাধ। এই এই তিনজন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর আগে খেলাফত পরিচালনা করার কারণে আমরা এই 90 পারা কোরআন হারিয়েছি, তারাই এই 60 পারা কোরআন খেয়ে ফেলেছে, উধাও করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, অথবা তারা বলে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সংরক্ষিত ছিল, তারপরে পর্যায়ক্রমে তার পরবর্তী যারা ইমাম এসেছে তাদের কাছে সংরক্ষিত ছিল, কিন্তু এটা আর প্রকাশ করা হয় নাই। কেন? যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দেখিয়েছিলেন যে এই যে দেখো আল্লাহর রসুলের কাছ থেকে আমি আসল কোরআনটা পেয়েছিলাম, আসল কোরআন আল্লাহর রসুল আমাকে দিয়ে গেছিলেন, এই যে দেখো 90 পারার কোরআন, এই কোরআন, এই কোরআন দ্বারা খেলাফত পরিচালনা করবা কিনা? তো আবু বকর রাদিয়াল্লাহু বলছে না, হটাও তোমার এই কোরআন, আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআন দ্বারা আমরা শাসন করব, এই কোরআন দ্বারা আমরা খেলাফত পরিচালনা করব, তোমার এই কোরআন আমরা আমলে নিলাম না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু, এটা তাদের বানোয়াট বর্ণনাগুলো আছে, এটা হাদিস, তাদের হাদিস এটা। তারপরে যখন ওমর খলিফা হলেন, আবারও আলী রাদিয়াল্লাহু আনহু ওই কোরআন বের করে নিয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তুলে ধরলেন, এই যে দেখেন আসল কোরআন আল্লাহ রসুল আমার কাছে দিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারপরে তখন আলী ওমর ইবনে খাত্তাবকে প্রস্তাব দিলেন, এই কোরআন দ্বারা আপনি পরিচালনা করবেন কিনা। বলছে না, আমার আমরা এই তোমার কোরআন আমরা নিলাম না, তোমার তোমার এই কোরআন আমাদের কাছে গ্রহণযোগ্য না, আমরা যেই কোরআন আবু বকর রাদিয়াল্লাহ চালু করেছিলেন, যেই কোরআন বাস্তবায়ন করেছেন, এই কোরআন আমিও করব, আমিও বাস্তবায়ন করব, তোমার এই কোরআন আমরা গ্রহণ করলাম না। আবারও নিয়ে চলে গেলেন আলী রাদিয়াল্লাহ। এরপর ওসমান রাদিয়াল্লাহ যখন আবার খলিফা হলেন, ওসমান রাদিয়াল্লাহর কাছে আবার ওই কোরআন নিয়ে উপস্থিত হলেন, হওয়ার পর কি বললেন যে এই হলো আসল কোরআন, আল্লাহ রসুল আমার কাছে জমা রেখে গেছেন, তুমি খলিফা হয়েছ, তোমাকে খলিফা বানাইছে মুসলমানরা। তো যদি আলী রাদিয়াল্লাহর খলিফা হওয়ার কথা আল্লাহ স্বীকৃতি দিতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিতেন, তো সাহাবায়ে কেরাম খেলাফ করতেন, আলীকেই দিতেন। কিন্তু আলী রাদিয়াল্লাহ প্রত্যেকের খেলাফত স্বীকার করছেন এবং তিনি শাসন তাদের শাসন মেনে নিয়েছেন, তাদের নেতৃত্ব মেনে নিয়েছেন, অথচ তাদের এগুলো বানোয়াট। তার মানে হাদিস হলো ওদের একটি হাদিসও সহি না তাদের। আমাদের তো হাদিসের স্তর আছে কি, সহি জঈফ, গ্রহণযোগ্য জঈফ, বর্জনযোগ্য জঈফ, তারপরে হলো জাল। সহি হাসান জঈফ, গ্রহণযোগ্য জঈফ, আবার অগ্রহণযোগ্য জঈফ, তারপরে হলো জাল হাদিস। আর ওদের শুরুই হলো জাল হাদিস দিয়ে, এসব স্তরই নাই, সহি বললে একটা হাদিসও তাদের কাছে নাই, সহি কোনো হাদিস নাই তাদের কাছে। কারণ যে সমস্ত শিয়া ভালো ছিল সেই ভালো শিয়াগুলোকেও তারা রাখে নাই, ভালো শিয়াও তারা নষ্ট করে ফেলেছে, তাদেরকে এই যে জঘন্য শিয়া বানিয়েছে। তা আলী রাদিয়াল্লাহ যখন ওসমানের কাছে এসে বললেন যে এই আসল কোরআন, 90 পারার কোরআন, এই কোরআন আপনি চালু করবেন কিনা, ওই দুইজন তো গ্রহণ করে নাই, আপনার কাছে আমি আবার উপস্থাপন করছি, এই কোরআন আপনি রাজ্যে চালু করবেন কিনা। ওসমান রাদিয়াল্লাহ বললেন যে না, তোমার এই কোরআন আমরা মানি না, আমার পূর্বের দুইজন যেই কোরআন দ্বারা শাসন করেছেন আমিও ওই কোরআন মানি, ওই কোরআনই আমি বাস্তবায়ন করব, তোমার এই কোরআন হটাও। তা আলী রাদিয়াল্লাহ সেদিন রাগ করে বলেছিলেন যে এই কোরআন তিনবার তিনজন খলিফার কাছে আমি উপস্থাপন করলাম, কিন্তু আপনারা এই কোরআন গ্রহণ করলেন না, এই আজকে আমি এই কোরআনকে এমনভাবে গোপন করব যে আর কখনো এই কোরআন বাস্তবায়ন আপনারা আর করতে পারবেন না, এটা আপনাদের শাস্তি স্বরূপ। কেন তিনবার আপনারা এই আসল কোরআন গ্রহণ করলেন না? এখন উনি খুব অভিমান, রাগ, রাগের বশবর্তী হয়ে এখন কি বললেন যে এই কোরআন আর কোন মুসলমান দেখতে পাবে না। কি একটা কুসংস্কারের একটা মানে উৎস বানাই নিল। হ্যাঁ, এটা কেন বানাইছে? তা আলী রাদিয়াল্লাহ পরবর্তী ওসমান রাদিয়াল্লাহ মৃত্যুর পর তো আলী রাদিয়াল্লাহ খলিফা হলেন, তো উনি চালু করে দিতেন এই ভণ্ড এবং নির্বোধ, অজ্ঞ, মূর্খ, বিবেকহীন, বিবেক শূন্য এইসব শিয়াদের এই বর্ণনা যদি সঠিক হয় তাহলে আলী রাদিয়াল্লাহ চতুর্থ পর্যায়ে খলিফা তো হলেন, চতুর্থ, তো ওই কোরআন নিয়ে কেন বাস্তবায়ন করলেন না? আদৌ এই কোরআন পৃথিবীতে নেই, এই কোরআন ছিল না, থাকতেও পারে না, এটা হলো কাল্পনিক কোরআন, এটা হলো শয়তানি কোরআন। 90 পারা এগুলো হলো শয়তানের ওয়াহী থেকে প্রাপ্ত কোরআন, এবং আমাদের ভারতবর্ষে যে মারেফতপন্থীরা বলে না ষাট পারা হলো বাতেনি, এই শিয়াদের কাছ থেকে শিখছে। শিয়ারা হলো আসল কায়েল, শিয়াদের কাছ থেকে শিখা। যত এই মারেফত, তাহলে মারেফতের জন্ম হলো শিয়ার থেকে। মারেফতের জন্ম কোথা থেকে? শিয়া। বাতেনিদের জন্ম হলো শিয়া থেকে। এখন এটা এটা কি গ্রহণযোগ্য কথা যে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, হোক চতুর্থ পর্যায়ে, কিন্তু উনি তো গোটা মুসলিম জাতির শাসন ক্ষমতা তো পাইলেন, কিন্তু উনি কেন 90 পারার কোরআনটা আর বের করলেন না? যেই তিনজন খলিফার যুগে এটা বাস্তবায়ন সম্ভব না, সে যুগে উপস্থাপন করলেন, সে যুগে বের করলেন, সেসব যুগে, আর নিজের যুগে আর বের করলেন না। তার মানে তারা একটা শিয়াদের ধর্মীয় ক্ষেত্রে একটা কাল্পনিক জগৎ তৈরি করে ফেলল, কুসংস্কারের গোডাউন বানাই নিল, একটা কুসংস্কারের গোডাউন তৈরি করলো, এর মধ্যে সব কুসংস্কার জমা হলো। এখন পরবর্তী তাদের ধারণা দাবি হলো যে এই কোরআনটা আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু বলেছিলেন, অঙ্গীকার করেছিলেন যে তোমরা তিনজনকে আমি তিনবার উপস্থাপন করলাম, অথচ এই কোরআন তোমরা গ্রহণ করলে না, মূল্যায়ন করলে না, এই যে লাস্ট চান্স, আমি এই কোরআন এখন আর মুসলমানদেরকে দেখতেও দেব না, উধাও করে দিলাম। উধাও করে নাই, এইটার সাথে একটা কুসংস্কারের একটা ধারাবাহিকতা সেট করে দিল। কি এই কোরআন আলীর কাছে জমা ছিল, আলীর পরে পরবর্তী যে ইমাম তার কাছে জমা ছিল, তারপরে যে ইমাম তার কাছে জমা ছিল, এরপরে পর্যায়ক্রমে 12 নম্বর ইমাম যিনি হবেন উনি হলেন ইমাম মাহদি। এই ইমাম মাহদি, আমরা বলি না ইমাম মাহদির মাধ্যমে বিজয় হবে, তো ওদের ইমাম মাহদির মাধ্যমে এই বিজয়টা হবে যে ওই 90 পারা কোরআন আসলেও চলে আসবে। তখন এমনি তাদের ইমাম মাহদি হলো কাল্পনিক মাহদি, সেই মাহদি অলরেডি একবার একবার দেখা দিয়ে গেছে। 12 নম্বর ইমাম যিনি ইমাম মাহদি হয়ে আসবেন উনি 300 হিজরিতে একবার দেখা দিয়ে গেছেন, শিয়াদেরকে সালাম দিয়ে গেছে, আমি আসি, আসতেছি, এই যে দেখো, তার নাম হলো মোহাম্মদ বিন হাসান আল আসকারি। কেউ কেউ বলছে শিশু অবস্থায় মারা গেছিল, কেউ কেউ বলছে অবিবাহিত অবস্থায়, যুবক অবস্থায় মারা গেছে, আর এটাকে তারা বলে যে না, উনি মারা যায় নাই, উনি ওই পাহাড়ের একটা গর্তের মধ্যে গা ঢাকা দিয়েছেন, উনি আত্মগোপনে আছেন, উনি ইমাম মাহদি হয়ে বের হয়ে আসবেন। হ্যাঁ, এই হলো তাদের ঘটনা, আর উনি এটাই হলো বিজয় যে এতদিন যাবৎ মুসলমানরা 90 পারার কোরআন দেখে নাই, উনি দেখায় ছাড়বে আর মুসলমানদের শাস্তি কার্যকর করবেন যে এই 90 পারা কোরআন তোমরা সুন্নি মুসলমানদের কারণে মুসলমানরা এতদিন বঞ্চিত ছিল, অতএব এই অপরাধে তোমাদেরকে হত্যা করা হবে। ওই মাহাদির কাজ হলো শুধু সুন্নি মুসলমানদেরকে হত্যা করা। কারণ কি? শিয়াদের নিকটে বিশেষভাবে ইসনা আশারিয়া যারা দ্বাদশ ইমামবাদী, এদের নিকটে সবচেয়ে বড় শত্রু, জঘন্য শত্রু হলো সুন্নিরা। তো আমরা ইনশাআল্লাহ এই কিতাবটা পড়ার আগে একটু তুলনা মুশরিক ইহুদিদের সাথে, ইহুদি এবং নাসারা মুশরিকদের সাথে এদের পুরো সামঞ্জস্য আছে, বিভিন্ন বিষয়ে তাদের সামঞ্জস্যতা খুঁজে বের করেছেন ইসলামের হক্কানি আলেমগণ। তো এই তাদের একটা তুলনামূলক আলোচনা আজকে ইনশাআল্লাহ করে তারপরে শুরু করব এই কিতাবটা। আহমদ ইবনা মুহাম্মদ আব্দুর রব্বিহ আল আন্দালুসি একজন আলেম, তিনি একটা কিতাব লিখে গেছেন, সেটা হলো আল ইকদুল ফরিদ। তো এই ইকদুল ফরিদ নামক কিতাবের মধ্যে একটা তুলনা সেই যুগেই তিনি করেছিলেন, সেটা হলো ইমাম শাবি একজন বিখ্যাত তাবেঈ বা তাবে তাবেঈ, তিনি মালিক বিন মুআবিয়া রাহিমাহুল্লাহকে সাবধান করতে যেয়ে বলেছিলেন, শিয়াদের ব্যাপারে সাবধান করতে যেয়ে বলেছিলেন কি, উহাজ্জিরুকাল আহওয়া আল মুদিল্লা, হে মালিক বিন মুআবিয়া, তোমাকে আমি মনোবৃত্তি পূজারীদের থেকে সাবধান করছি, সতর্ক করছি, তাদের তুমি সংস্পর্শ গ্রহণ করবে না, তাদের কাছে তুমি যাবে না, এবং মনোবৃত্তি পূজারীদের মধ্যে এক নম্বরে উনি উল্লেখ করেছেন আর রাফেদা। রাফেদারা হলো মনোবৃত্তি পূজারী, রাফেদা অর্থ হল শিয়াদেরই আর একটা নাম হলো রাফেদা। রাফেজা কেন বলা হয়, রাফজ থেকে প্রত্যাখ্যান, রাফেজা অর্থ হলো প্রত্যাখ্যানকারী। কি প্রত্যাখ্যান করেছে তারা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবং তার খেলাফতকে তারা প্রত্যাখ্যান করেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে তারা প্রত্যাখ্যান করেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রত্যাখ্যান করেছে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকেও তারা প্রত্যাখ্যান করেছে। এই জন্য প্রত্যাখ্যানকারী, কাদের লকব এটা? এই শিয়াদের, এরা তাদের খেলাফত মানে না, খেলাফত স্বীকার করে না। ফাইন্নাহা ইহুদু হাযিহিল উম্মাহ, কারণ এই রাফেজারা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে ইহুদি। উম্মতে মুহাম্মাদের ইহুদি কারা? ইহুদি হলো যত বাতিল ধর্ম আছে তার মধ্যে এক নম্বর বাতিল ধর্ম হলো ইহুদি ধর্ম। প্রত্যেক ধর্মের মধ্যে একটা দেখা যায় সহনশীলতা আছে, পরস্পরের সাথে কিছুটা সহনশীলতা লক্ষ্য করা যায়, কিন্তু ওরা কোনো ধর্মকে সহ্য করতে পারে না, কোনো ধর্মই তাদের কাছে ঠিক না, সব বেঠিক, ইসলাম বেঠিক, এমনকি সমস্ত ধর্ম তাদের দৃষ্টিতে হলো বেঠিক, একমাত্র ইহুদি ধর্ম হলো সঠিক। আর এরা হলো এই এই উম্মতের ইহুদি, আর মূলত এদেরকে জন্ম দিছে কারা? ইহুদিরা। মাশাআল্লাহ, কি দেখতেছি আমি, দেখেন তো আপনারা সবাই, কোথায়? ও আচ্ছা আচ্ছা, তো এই জন্য তাহলে না, ঠিক আছে, আমি মনে করলাম ভুল হইল নাকি আবার। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ক্লাসে ওই ক্লাসও করবেন নাকি, নাকি ওই ক্লাসের ছাত্র আলাদা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ইহুদি, এই উম্মতের ইহুদি এরা কেন? কারণ একটা হলো উৎসগত দিক, ইহুদিদের থেকে এদের জন্ম। সেই ইহুদি ব্যক্তির নাম কি? আবদুল্লাহ বিন সাবা আল ইহুদি, ইয়ামান সানা, ইয়ামানের সানা নগরীতে এর জন্ম, এবং সে দায়িত্ব নেয় উম্মতে মুহাম্মাদি প্রতিশোধ নেওয়ার জন্য সে কিভাবে প্রতিশোধ নিতে পারবে, হ্যাঁ সেই প্রতিশোধ নেওয়ার জন্য তাকে তারা রেডি করে, যাও তুমি ছদ্ম মুসলিম সেজে আমাদেরকে, আমাদের যে সর্বনাশ ঘটিয়েছে, আমাদের পারস্য সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে, এবং এদিকে এর সাথে সাথে রোম সাম্রাজ্যকে ধ্বংস করা হয়েছিল, তো এই পারস্যের রোম সাম্রাজ্যকে ধ্বংস করার পর তারা এই দুই সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গেল তখন তারা একেবারেই চিন্তা বাদ দিয়ে দিল মুসলমানদের সাথে যুদ্ধ করার, যে না মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাওয়া মানে রাজ্য হারানো, মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাওয়া মানে জান নষ্ট করা, জীবন নষ্ট করা, প্রাণ বিসর্জন দেওয়া, আত্মঘাতী একটা বিষয়, অতএব মুসলমানদের সাথে আর কোনো যুদ্ধ হবে না, মুসলমানদেরকে যত বুদ্ধি পরামর্শ এবং পরিকল্পনা ষড়যন্ত্র এর মাধ্যমে যত তাদেরকে মানে ক্ষতিগ্রস্ত করা যায় সেই পথ অবলম্বন করতে হবে, আর এই অস্ত্রশস্ত্র আর যুদ্ধ টুদ্ধ দিয়ে এদেরকে পারা যাবে না। দুটো সাম্রাজ্য শেষ করে দিল, এখন তো আছে শুধু রাজ্য, বিভিন্ন কাফের রাজ্য আছে, সাম্রাজ্য দুটোই শেষ। যাদের হাতে সাম্রাজ্য শেষ হয়ে গেল দুইটা, তাদের বিরুদ্ধে আমরা একক দেশ কিভাবে যুদ্ধ করি, না এটা আর হবে না যুদ্ধ করা, এটা আত্মঘাতী একটা চিন্তা, বরং ষড়যন্ত্রের মাধ্যমে একটা মানুষকে যদি আপনি বিপদে ফেলার জন্য সবসময় পরিকল্পনা করতে থাকেন, ও বেচারা কিছুই এদিকে ভ্রুক্ষেপ করে না, তাহলে ও তো ওকে তো অবশ্যই বেকায়দায় ফেলা যাবে, তাই না? আপনার 24 ঘন্টা যদি ওকে বিপদে ফেলার পরিকল্পনাই থাকে, ষড়যন্ত্রই থাকে, তাহলে তো সেই ক্ষেত্রে তো সফল হওয়া যাবেই, এটাই হলো স্বাভাবিক কথা। মুসলমান আর মুসলমান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল মুমিনু গিররুন করিম, মুমিন হলো সহজ সরল প্রতারণাযোগ্য, ধোকা খেয়ে যায় সহজ সরল, এই জন্য মানুষের কথাটাও সহজ সরল ভাবে গ্রহণ করে নেয়। ওয়াল কাফিরু খাব্বুন লাঈম, আর কাফের হলো সে নিন্দিত চালাক চতুর, আর মুমিন হলো সহজ সম্মানিত, সে প্রতারণার শিকার বা ধোকার মধ্যে সহজেই সে পতিত হয়ে যায়। এই জন্য ইমাম শাবি বলছেন, ফাইন্নাহা ইহুদু হাযিহিল উম্মাহ, এই রাফেদারা হচ্ছে এই ইহুদি, এই উম্মতের ইহুদি, কারণ এর এই আবদুল্লাহ বিন সাবা আল ইহুদির মাধ্যমেই গঠিত হয়েছিল এই দল, সবাই দল, তারপরে শিয়া। ওয়ালাম ইয়াদখুলু ফিল ইসলামি রাগবাতান ওয়ালা রাহবাতান মিন আল্লাহ, তিনি কি বলছেন, তারা ইসলামে যে প্রবেশ করেছিল, এই যে ছদ্ম মুসলিম সেটাই উনি এই ভাষায় বলতেছেন, যে তারা যখন ইসলামে ইসলাম ধর্মে প্রবেশ করেছিল তখন তারা মানে আগ্রহ নিয়ে, ইসলাম ধর্মে কল্যাণ আছে, ইসলাম ধর্মের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, এইরকম আগ্রহ এবং ইসলাম ধর্ম অবলম্বন করলে বিভিন্ন ধরনের অনিষ্ট ক্ষতি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, এসব চিন্তা করে তারা ইসলাম ধর্মে প্রবেশ করে নাই, বরং তারা ইসলাম ধর্মে প্রবেশ করেছিল কিভাবে, মাক্তান লি আহলিল ইসলাম, ইসলাম ওয়ালাদের ইসলাম পন্থীদের প্রতি কি ক্ষোভ গুসা রাগ, এই নিয়ে তারা ইসলামে প্রবেশ, ওয়া বাগিয়ান আলাইহিম, এবং তাদের উপরে বিরুদ্ধাচরণ করার জন্যে, তাদের ঘরে ঢুকলে তাদেরকে ক্ষতি করা যাবে, বাইরের থেকে তো করা যাবে না, ওদের ঘরে ঢুকি, ওদের সমাজে ঢুকি, ওদের সমাজের সদস্য হয়ে যায়, ছদ্ম মুসলিম হয়ে গেছিল, বাগিয়ান আলাইহিম, এবং ইহুদিদের দ্বারা মুসলমানরা যে আক্রমণ, যেই ক্ষতির সম্ভাবনা ছিল বা যেই ক্ষতি করার আশঙ্কা করে থাকে, সেই ক্ষতি পরিচালনা করেছে এরা। মেহনাতুল ইহুদি মেহনাতুর রাফেদা, ইহুদিদের আর লাগে নাই মুসলমানদের ক্ষতি করার জন্য, আর ইহুদিদের প্রয়োজন পড়ে নাই। এই রাফেজারা যখন ইসলামে ঢুকলো, এরাই ইহুদিদের পক্ষে, ইহুদিরা যেই ক্ষতি করত, ক্ষতি করা তাদের দ্বারা সম্ভব, সেই ক্ষতি, সম্ভাবনাময় ক্ষতি সাধন করে গেছে এরা। তো তাদের মুকারানা, তাদের তুলনার কিছু পয়েন্ট তিনি উল্লেখ করছেন এইভাবে, যে ইহুদিরা, ইহুদিদের সাথে রাফেজাদের মিল কতদিক থেকে, বেশ কয়েকটা দিক থেকে তাদের সাথে মিল রয়েছে। যেমন এক নম্বর, ইহুদিদের দৃষ্টিভঙ্গি ছিল এরকম যে রাজত্ব চালানোর জন্য, হ্যাঁ, শাসন ক্ষমতা মালিক হবে শুধুমাত্র দাউদ আলাইহিসসালামের বংশের লোকেরা। দাউদ নবী বাদশাহ ছিলেন না, তারপরে তো হলো সুলাইমান। এইভাবে তাদের চিন্তাধারা ছিল যে দাউদ আলাইহিসসালামের ভিতরেই, বংশের মধ্যেই সব বাদশাহ আসতে হবে। দাউদ নবীর বংশের মধ্যে যেই বাদশাহ নেই, ওই বাদশাহকে তারা মানবে না, মানত না। তো ঠিক ইহুদিদের মতই হলো রাফেজাদের দৃষ্টিভঙ্গি, সেটা কি ইমাম, তারা মালিক বা বাদশার ক্ষেত্রে এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করত, আর তারা ইমামের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে কি লা ইয়াকুনু ইমামা ইল্লা ফি আলি আলী ইবনে আবি তালেব। তাদের দৃষ্টিভঙ্গি হলো যে আলী ইবনে আবি তালেবের বংশের মধ্যেই শুধু ইমাম হবে, ১২ জন ইমাম শুধু তার বংশে। এক নম্বর, হ্যাঁ, আলী, তারপরে পর্যায়ক্রমে ১২ জন হবে আবু বকর, ওমর, ওসমান, এদের এই ১২ জনের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই। তারা যে ঢুকেছে এটা হলো সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা বহির্ভূত এবং নবীর পরিকল্পনা বহির্ভূত। এগুলো ওই যে ষাট পারা কোরআন আছে, এই ষাট পারা কোরআন বহির্ভূত। ষাট পারা কোরআন কেন ওরা পছন্দ করে, ওই ষাট পারা কোরআনের মধ্যে ১২ জন ইমামের ইমামতের সেখানে বর্ণনা আছে। এবং যদি এক ইমাম থাকাকালে আলী রাদিয়াল্লাহ আনহর যদি প্রথম ইমাম হইতে পারতেন এবং পর্যায়ক্রমে ১২ জন ইমাম যদি তার বংশের মধ্যে হইত, তাহলে সব মুসলমানের এই ৯০ পারা কোরআন মুখস্ত থাকত, তাদের কাছে পরিচিত থাকত। একটা যেমন সুরার নাম হলো সুরাতুল বিলায়া, বিলায়া মানে ওয়ালির হওয়ার সুরা। ওয়ালি কারা, কিভাবে, কার পরে কি হবে, এটা হলো সুরাতুল বিলায়ার মধ্যে আল্লাহ এটা ডিটেলস বলে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এটা হলো ৯০ পারা কোরআনের একটা সুরা, সুরাতুল বিলায়া। এরপরে তাহলে বাকি সবার ইমামত হলো অবৈধ, আর কেউ ইমাম হইতে পারবে না, একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর বংশের মধ্যে ইমাম হবে। তাহলে এই দিক দিয়ে মিল আছে না? ওরা যেমন দাউদ নবীর বংশ ছাড়া কোনো বাদশাহ হইতে পারবে না, কেউ বাদশাহ হলে তার গ্রহণযোগ্যতা নাই, তাকে মানা যাবে না, ঠিক এই এই ইহুদিদের জন্ম দেওয়া এই যে মতবাদ, রাফেজা এদেরও দৃষ্টিভঙ্গি হলো আলী রাদিয়াল্লাহর বংশ ছাড়া কোনো ইমাম হবে না। তারপরে ইহুদিদের দৃষ্টিভঙ্গি হলো যে কোনো জিহাদ চলবে না, জিহাদ চলবে না। রাফেজাদের দৃষ্টি হলো জিহাদ কখন হবে, যখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমরা জিহাদ করো, তখন জিহাদ আসমানের আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ যখন আসবে জিহাদ করো তখন জিহাদ করতে হবে, এর আগে কোনো জিহাদ নাই। মুসানবীর জীবিত থাকতে যে জিহাদ হয়েছে হয়েছে, এরপর আর কোনো জিহাদ নাই। যদি আসমান থেকে কোনো গায়েবী আওয়াজ আসে জিহাদ করো তোমরা, তাহলে জিহাদ করতে হবে। রাফেজাদের দৃষ্টিভঙ্গি সেটাই যে কোনো জিহাদ চলবে না যতক্ষণ পর্যন্ত মাহদি না বের হবে এবং আসমান থেকে আওয়াজ না আসবে। আসমান থেকে আওয়াজ আসবে ইমাম মাহদি আসার সময়, এটা তাদের একটা ধারণা। এবং তখন এই ইমাম মাহদি জিহাদ পরিচালনা করবে। ইমাম মাহদি বের হওয়ার আগে কোনো জিহাদ নাই। অথচ ইমাম মাহদি আলাইহিস সালাম আসার আগেই কিন্তু জিহাদ শুরু হবে ব্যাপকভাবে, এবং এর মাধ্যমে মুসলমানরা বিজয় লাভ করবে, এবং তিনি বিজয় লাভকারী গ্রুপের মধ্যে এসে তিনি যোগ দিবেন। তারপরে এটা হলো দুই নম্বর, দুই নম্বর তাদের দৃষ্টিভঙ্গি বা দুই নম্বর পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ইহুদিরা তারা সালাতুল মাগরিব, মাগরিবের সালাতকে বিলম্ব করে পড়ে ইহুদিরা, এবং সিয়াম ভঙ্গ করে, ইফতার করে বিলম্ব করে, যতক্ষণ পর্যন্ত মানে তারকা একেবারে ঝরঝরভাবে তারকা আসমানে না ফুটে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে, মাগরিবের সালাতও পড়বে না আর রোজা রাখলে সিয়াম পালন করলে সিয়াম ইফতার করবে না, যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে সমস্ত তারকাগুলো মানে অনেক রাত এশারের সময় বা এশারের পূর্বে তারা ইফতার বা মাগরিবের সালাত পড়ে, দুই ওয়াক্ত সালাত একত্র পড়ে ফেলে, তিন ওয়াক্ত সালাত পড়ে তো ওরা। হ্যাঁ, মাগরিব এশা একবার এশারের টাইমে, আমরা যে এশা পড়ি এই টাইমে তারা মাগরিব এশা দুই ওয়াক্ত পড়ে নেয়। এরপরে আসেন আমাদের যারা শিয়া, আমাদের মুহাম্মদী উম্মতের পরিচয় দেয়, এই শিয়াদেরও দৃষ্টিভঙ্গি আকীদা হলো একই, এরা মাগরিবের সালাত পড়ে এশারের সাথে, হ্যাঁ, এবং ইফতার করে এশারের সময়, এবং একটা কোরআনের আয়াত দ্বারা তারা দলিল দিয়ে থাকে, সূরা আল বাকারার 187 নম্বর আয়াত কি, সুম্মা আতিমু সিয়াম ইলা লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। হ্যাঁ, এই আয়াতের তারা, হ্যাঁ, রাফেজি তাফসির করে থাকে, রাফেজি তাফসির। মুসলমানদের ভিতরে যে তাফসিরের ক্ষেত্রে বিভিন্নতা দেখা যায়, তো এটা হলো রাফেজি তাফসির, কি বলে, সুম্মা আতিমু সিয়াম ইলা লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। কই রাত তো হয় নাই, আমরা যখন ইফতার করি তখন কি রাত হয়? এই আয়াত শুনিয়ে দিনাজপুরে একটা আহলে হাদিস মসজিদের ইমামকে শিয়া বানাই ফেলছে। তখন তার ডায়ালগটা হলো যে তোমরা এই রমজান মাসে যে এত কষ্ট করে সিয়াম পালন করতেছো, রোজা রাখতেছো, এই রোজাতে একটাও হচ্ছে না, বলছি কেন হচ্ছে না, বলছি এই যে কোরআনের আয়াত দেখো, কোরআনের আয়াতে কি আছে, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আছে, তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। এটা কি রাত বলে নাকি? অনেকেই তো হানাফি ভাইরা যারা আহলাদিসরা আগে ভাগে একটু ইফতার করে, তারা তো বলে এরা বেলা থাকতে ইফতার করে ফেলে। হ্যাঁ, হানাফি ভাইয়েরা কি বলে, আর ওরা 3 মিনিট বেশি রোজা রাখে। কয় মিনিট বেশি রোজা রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের নিয়ম হলো লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, কমও করব না বেশিও করব না। ওরা একটু বেশি রোজা রাখে, 3-4 মিনিট 5 মিনিট রোজা বেশি রাখে। এদের চেয়ে বেশি রোজা রাখে কারা? রাফেজারা। এগুলো হলো বাতিল হওয়ার পরিচয়, আলামত। তখন ইমাম সাহেব দেখছে, হ্যাঁ হ্যাঁ তাই তো, এখন তো রাত, আমি যে সূর্য ডুবে গেলে দেখা যাচ্ছে না, খুব একেবারে সবই যেন দিনের মতো অবস্থা, রাত বলতেই ইচ্ছে করবে না। রাত তো হচ্ছে না, এটা তো রাত না। ইমাম সাহেবই প্রথম কি করলেন, গ্রহণ করে ফেললেন এই আকিদা, যে হ্যাঁ হ্যাঁ আমি নিজে কোরআনে দেখলাম, উনি যা বললেন, ওই যে শিয়া ডক্টর, উনি আমার এলাকাতে এসে এই যে এগুলো প্রচার করতেছে, ইরান থেকে ডিগ্রি নিয়ে এসেছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে ফার্সি বলে, ইংরেজি বলে, আরবি বলে, সব গ্রামের হুজুররা তো ভয়ে আতঙ্কে সব লুকিয়ে বেড়ায়, না ও ওনার সাথে পারা যাবে না। হ্যাঁ, এই জন্য দেখা গেছে খালি তার বক্তব্য নীরবে শুনে, কোনো আপত্তি, কোনো ধরনের প্রশ্ন তুলে না। এই তো ইমাম সাহেব শিয়া হয়ে গেছে। তারপর মুক্তাদিদেরকেও বোঝানো শুরু করছে। আমাদের বাংলাদেশের কমপক্ষে তো এইটা পাওয়া যায় যে বাপদাদার দোহাই দিয়ে কিছুদিন ওয়েট করে, কিছুদিন তারা নতুন কিছু গ্রহণ করা থেকে বিরত থাকে। কি বলে, বাপদাদা 14 পুরুষে একটু করি নাই, এটা আমরা করতে রাজি না। এই যে বাপদাদা 14 পুরুষের যারা দোহাই দিয়েছে, তারা তো তাদেরকে তো আর ইফতার করাইতে পারে না, কিন্তু নিজে আমি কোরআনে নিজে দেখলাম আর ইফতার করবো না, আমি করি, আপনারা করেন না না করেন মুক্তাদিরা। কেউ কেউ মুক্তাদিও, কিছু মুক্তাদি ইমামের সাথে করা শুরু করলো, যে উনি আমাদের সে কোরআন হাদিস বেশি বুঝেন না, আমরা কি বেশি বুঝি নাকি, তো উনি ইমাম হলেন কেন আর আমরা মুক্তাদি কেন? তো অনেক মুক্তাদি যোগও দিয়ে দিল। পরে বেচারারা খুব বিপদে পড়ে গেল যে তাহলে এটা কিভাবে সামাল দেওয়া যায়। তখন আমাকে দাওয়াত করে নিয়ে গেল। তার আগে একজন তারা বক্তা দাওয়াত করছিল, তো মাহফিলের বক্তা, 30,000 টাকা তাকে হাদিয়ে দিয়েছিল। তো ওরা মনে করছে যে এত বড় বক্তা তো শিয়া সম্পর্কে তো জানবেই, ওনার বিষয় দিল যে হুজুর আজকের মাহফিলের বিষয় হলো শিয়া এবং কাদিয়ানি সম্পর্কে বলবেন। তো হুজুর তো শিয়া কাদিয়ানি সম্পর্কে কিছুই জানে না, তো উনি তার গতানুগতিক ওয়াজ করে উনি তো চলে গেছে। তো ওনারা তো সবাই, তাদের টার্গেট ছিল যে আমাদের এবার বার্ষিক মাহফিলে এই এই শিয়া আকিদা, শিয়া মতবাদ, শিয়া চিন্তাধারার খণ্ডন করা হবে। কিন্তু হুজুর তো সবাইকে হতাশ করে দিল, কিচ্ছু বলতে পারে নাই শিয়া সম্পর্কে, শিয়ার সিনও বলতে পারে নাই। উনি তার গতানুগতিক বক্তব্য দিয়ে চলে গেছে। পরে বেচারারা তো হলো বঞ্চিত, পরাজিত অবস্থা। তারপরে তারা এক আলেমের কাছে আমার ঠিকানা জানার পর ওই ওই মাসেই বা ওই মৌসুমেই আবার আর একটা মাহফিল দিয়ে আমাকেই তারা ওই বিষয়ে আলোচনা করতে বলেছিলেন। আলোচনা করার পর আলহামদুলিল্লাহ এলাকার অবস্থা মানে ভালো হয়েছে, উন্নতি হয়েছে, এবং ওই ইমাম এলাকা ছেড়ে পালাই গেছে, ওই ইমামই ইমাম এলাকা ছেড়ে পালাইছে। এই যে ভুল তথ্য। তো রাত, রাতের তো আগে একটা শুরু হবে তাই না, রাত শুরু হইতে হয় না, রাতের শুরু থাকবে, মিডিল থাকবে, শেষ থাকবে। হ্যাঁ, গভীর রাত বলি না আমরা, তো রাতের শুরু হবে সূর্য ডোবার থেকে, এটা রাতের শুরু। রাতের শুরুটা তো দিনের মতোই থাকবে কিছুটা তাই না, রাতের শুরু না হলে কিভাবে রাত গভীর হবে, রাত বহাবে? এটা তো আল্লাহ রাসূল রাতের শুরুতে ইফতার করতে বলেছেন। আল্লাহ রাসূল কি বলছেন, লা তাজালু উম্মতি বি খাইর মা আজ্জালুল ফিত্র, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার কিভাবে করব, রাতের শুরুতেই করে ফেলতে হবে। তো সূর্য ডোবার আগে তো রাত হয় না, সূর্য ডোবার সাথে সাথে রাত শুরু হয়ে যায়, রাতের সূচনা আমরা পেয়ে গেলাম। তারপর কোরআনেও তো আল্লাহ বলেছেন কি ওয়াল্লাইলি ইযা ইগশাহা, রাত আর রাতের কসম যখন সূর্যকে ঢেকে ফেলে, সূর্য ঢেকে গেলেই রাত হয়ে গেল, আল্লাহ রাত বলছে না ওয়াল্লাইলি ইযা ইগশাহা, আর সেই রাতের কসম যখন যখন সূর্যকে ঢেকে ফেলে, যখন সূর্য ঢেকে গেল তখনই রাত, আল্লাহই তো বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাড়াতাড়ি ইফতার করতে হবে, তার মানে সূর্য ডুবলেই রাত চলে আসে, রাতের সূচনা, এক মিনিট দেরি করা যাবে না, তিন মিনিট দেরি করা যাবে না, এবং দেড় ঘন্টা দুই ঘন্টা তো করাই যাবে না। তো এইভাবে দেখা যায় যে ইহুদিদের সাথে এদের সাদৃশ্যতা, ইহুদিরা এই সময় ইফতার করে, যার জন্য ওদের সুহুর খাওয়ারও দরকার পড়ে না, ওরা যে ইফতার করে, ইফতার করার পর সুহুর লাগে না, এরপরে খাওয়া, যেহেতু তারা এই ইশারের পর থেকে খাওয়া, ইফতার ইশারের পর ইফতার করলো বা এত বিলম্বে ইফতার করলো, তারপর খেতে থাকলো, আর সুহুর খাওয়ার সময়ই থাকে না। এরপরে হলো রাফেজা, যারা ইহুদি তাদের কাছে এই আমাদের যেমন সিস্টেম হলো তিন তালাক, তিন তালাক দিয়ে, তিন তালাকের মাধ্যমে এবং ইদ্দত পালনের মাধ্যমে একজন মহিলাকে বিচ্ছিন্ন করা হয়, বিচ্ছেদ ঘটানো হয়, কিন্তু ইহুদিদের মধ্যে এই সিস্টেম নাই, কোনো ইদ্দত নাই, কোনো মাস গণনার বিষয় নাই, রাফেজাদের মধ্যে তাই, বাস কোনো তাদের ইদ্দত নাই এবং তিন মাস গণনা নাই। এমনিভাবে ইহুদিদের দৃষ্টিভঙ্গি হলো যে যত মুসলমান আছে বা অন্য ধর্মাবলম্বী আছে তাদের রক্ত হালাল, তাদের রক্ত হালাল, কারণ এরা তো সব এগুলো অবৈধ ধর্ম। ঠিক রাফেজিদেরও দৃষ্টিভঙ্গি এটা, তবে রাফেজিদের দৃষ্টিভঙ্গি হলো সুন্নি মুসলমান সবার রক্ত হালাল, রক্ত এবং সম্পদ হালাল, তাদেরকে হত্যা করে ফেললে কোনো গুনাহ হবে না, সুন্নি মুসলমানদেরকে হত্যা করলে, কারণ অনেক বড় তারা অপরাধ করে রেখেছে। হ্যাঁ, তাদের প্রথম সুন্নিদের প্রথম যারা ইমাম ছিল কে, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, এরা যে অপরাধ করে গেছে এবং পরবর্তীতে এই অপরাধ এখনো করে চলেছে, তাদের পদঙ্ক অনুসরণ করে, আমরা সাহাবীদের পদঙ্ক অনুসরণ করি না, এই জন্য এদেরও শাস্তি হলো হত্যা। তাদেরকে যদি ক্ষমতা থাকে, সম্ভব হয়, তাহলে তাদেরকে হত্যা করে তাদের মাল এবং জান তারা ছিনিয়ে নিবে, এই এই হলো তাদের কাছে হালাল, সুন্নি মুসলমানদের রক্ত শিয়াদের কাছে হালাল, তাদের সম্পদ হালাল, যখন যেভাবে ইচ্ছা তারা সেভাবে তাদেরকে হত্যা করতে পারবে এবং তাদের মাল লুণ্ঠন করে নিতে পারবে। ইহুদিদেরও একই দৃষ্টিভঙ্গি। এই যে দেখেন ইরানে তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করার কারণে ইরানে 60 মিলিয়ন সুন্নি মুসলমানকে হত্যা করেছে। জানে আমাদের দেশের ইরানি বিপ্লবী উজ্জীবিত মুসলমানগুলো, এই অজ্ঞ মূর্খগুলোকে আল্লাহ তবরক তালা হেদায়ত দান করুন, বুধ শক্তি দান করুন, ওরা তো জানেও না, তুকিয়া নীতি একটা আছে ইহুদিদের, তুকিয়া নীতি, তুকিয়া মানে গোপন করা, এবং এটা হলো সবচেয়ে ইমানের সবচেয়ে বড় ইমান হলো তাদের কাছে, এক নম্বর ইমান হলো তুকিয়া অবলম্বন করা, তুকিয়া মানে নিজেদের এই যে ভয়ঙ্কর মতবাদ, চিন্তাধারা, ভয়ঙ্কর পরিকল্পনা, ভয়ঙ্কর ষড়যন্ত্র, এগুলো সব সুন্নিদের কাছে গোপন রাখতে হবে, যে যত গোপন রাখবে সে তত পরহেজগার। তাহলে তাদের নীতি কি? একটা ভয়ঙ্কর নীতি, সুন্নি মুসলমান যেভাবে যেখানেই পাবে হত্যা করো। হত্যা করে ফেললে জানতে দেওয়া যাবে না, বুঝতে দেওয়া যাবে না, তারা যেন টের না পায়। এই এই হত্যাকাণ্ড যত গোপন রাখতে পারবে তত তার ইমান মজবুত। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ইহুদিরা ইহুদিদের চেয়েও জঘন্য ভূমিকা তারা পালন করেছে। ইহুদিরা যে মুসলমানদেরকে হত্যা করতেছে, মারতেছে, জখম করতেছে, এটা আমরা ইন্টারনেটে ইউটিউবে দেখতেও পাই। কিন্তু 60 মিলিয়ন 6 কোটি সুন্নি মুসলমানকে যে হত্যা করেছে দেখেছেন আপনারা? একজনকে হত্যা করা দেখেছেন? ইরানের মধ্যে আপনারা দেখেননি, তবে ইরাকে সিরিয়ায় যে সুন্নি মুসলমানদেরকে হত্যা করে এবং কত নির্মম ভাবে হত্যা করে, এগুলোর কিছু কিন্তু ভিডিও ক্লিপ আমরা ইউটিউবের মধ্যে দেখেছি। কিন্তু এই ইরানিরা তুকিয়া নীতির অবলম্বন করে 6 কোটি সুন্নি মুসলমানকে যে হত্যা করলো, নীরব নীরব হত্যা, কেউ আমরা জানি? একজনেরও ভিডিও ফুটেজ আমরা দেখেছি কখনো? এটা হলো ইরানের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। এখন কোনো সুন্নি মুসলমান নেই, একেবারে সুন্নি শূন্য করে ফেলেছে। ইরানের মধ্যে কোনো সুন্নি আর দেখতে পাবেন না। হয়তো এরকম সুন্নি পাবেন, বিকৃত সুন্নি, এই সুন্নি হলো হয়তোবা ইরানের চাইতো খারাপ, শিয়ার চাইতো খারাপ। সুন্নিকে এমনভাবে তারা সুন্নি বংশোদ্ভূত, সুন্নি বংশের লোক, তারা নানান প্রেসারে যুগ যুগ ধরে তাদের জুলুম নির্যাতন সহ্য করে তাদের বাপদাদারা তো নিহত হয়েছে। এই যে আবু সালেহ বাআজি, আবু সালেহ আল বাআজির কথা আমরা এর আগে বলেছি, ইরানিদের ওই যে 50 বছরের পরিকল্পনা ব্যাখ্যা করতে যে বলেছিলেন, আবু সালেহ বাআজি একজন আলেম, সুন্নি আলেম। সেই সুন্নি আলেমের বর্ণনা উঠে এসেছে যে তাকে যখন হত্যা করা হয়, সে তার অপরাধ কি? তার দুইজন ছাত্রকে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি করেছিল, যে কোনো মূল্যে যে কোনো কায়দা কৌশল করে উনি পাঠিয়েছিলেন এবং মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। এটা গোয়েন্দার এই ইরানিদের বা এই শিয়াদের গোয়েন্দারা এটা উদ্ঘাটন করে ফেলে এবং ওই লোককে ধরে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর ঘটনাটা এসে গেছে, ঘটনাটা শোনা গেছে। সেটা কি? তাকে জীবিত অবস্থায় টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, কবজি কেটে নিছে, হাত কেটে নিছে, কান কেটেছে, জীবিত অবস্থায় চোখ তুলেছে, তার নাক পা কেটেছে, এইভাবে তাকে তিলে তিলে জীবন্ত ব্যক্তিকে, জীবিত এক ব্যক্তিকে, তাও সে একজন হক্কানি আলেম, সুন্নি আলেম ছিলেন আবু সালেহ আল বাআজি, তাকে এইভাবে হত্যা করেছে নির্মমভাবে। হ্যাঁ, এরকম সাধারণ হাজার ব্যক্তিকে হত্যা করার চাইতো মারাত্মক এই হক, এই হত্যাটা একজন সুন্নি আলেমকে। তাও অপরাধটা কি? মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সে ছাত্র পাঠাইলো কেন? এবং তারা ওই সময় বলেছিল যে তুমি জানো সাদ্দামের 1000 ক্ষেপণাস্ত্র চাইতো মারাত্মক মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একজন ছাত্র, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র যদি পড়াশোনা করে এবং পাশ করে, সে সাদ্দামের ওই যে যুদ্ধ চলতেছিল তখন, সাদ্দামের সাথে ইরান ইরাক যুদ্ধ চলতেছিল, এই জন্য এই তুলনাটা তারা করেছিল, সাদ্দামের 1000 ক্ষেপণাস্ত্র চাইতে আমাদের জন্য বেশি ভয়ঙ্কর হলো মদিনা ইউনিভার্সিটিতে একজন নাগরিক লেখাপড়া করবে, আবার সেই অপরাধ করেছো তুমি, অতএব তোমার শাস্তি কি হওয়া উচিত? এইভাবে জীবিত অবস্থায় তিলে তিলে টুকরো টুকরো করে বেচারাকে হত্যা করা হয়েছে। আপনারা এগুলো কোথায় পাবেন? এগুলো যারা পালিয়ে, ইরান থেকে পালিয়ে জান বাঁচিয়েছিল, এগুলো কোথার থেকে জানা যায়? এইদের মাধ্যমে। সবাইকে তো আর হত্যা করতে পারে, যখন অবস্থা দেখলো মায়ানমারের লোক মুসলমানরা পালিয়ে আসলো কেন, এরা তো জীবিত, দেখলো তার তার সামনে তার মাকে হত্যা করা হলো, তার বাবাকে হত্যা করা হলো, তার ভাইকে হত্যা করা হলো, তার বোনকে হত্যা করা হলো, সে আর থাকতে পারে? হয়তো অল্প সংখ্যক কিছু মুসলমান ইরান থেকে, সুন্নি মুসলমান ইরান থেকে রক্ষা পেয়েছে পালিয়ে যাওয়ার কারণে, আর সেই পালিয়ে যাওয়া মুসলমানগুলোকে খুঁজে খুঁজে বের করে হত্যা করার জন্য দায়িত্বশীল ছিল কি? কাসেম সুলাইমানি। কাসেম সুলাইমানি হলো, সে হলো ইরানি জেনারেল, কিন্তু ইরাকে কেন বলেন তো? পরিচয় পাওয়া যাচ্ছে সে ইরানি জেনারেল, ইরানের জেনারেল একজন, কিন্তু সে বসবাস করে ইরাকে। কারণ কি? বহির্বিশ্বে সুন্নিদেরকে শায়েস্তা করার জন্য এবং ইরান থেকে যে সমস্ত সুন্নি মুসলমান পালিয়ে এসেছে, এরা গুমর ফাঁক করে বেড়াচ্ছে না, ইরানি মুসলমান যারা, ইরানি সুন্নি যারা বিভিন্ন জায়গায় বসবাস করতেছে, এদেরকে এক নম্বর টার্গেট হলো এরা, তারপরে নিজস্ব ভূখণ্ডে যে সমস্ত সুন্নি রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, বিশেষভাবে কোন কোন আলেম বা কারা কারা শিয়াদের বিরুদ্ধে সোচ্চার, শিয়াদের বিরোধিতায় তারা তাদের আন্তরিকতা দেখা যাচ্ছে এবং শিয়াদের ক্ষতি করতেছে, শিয়াদের বিরুদ্ধে প্রচার প্রচারণা বেশি চালাচ্ছে, শিয়া স্বার্থের বিরোধী কারা কারা, এগুলো চিহ্নিত করে তাদেরকে হত্যা করা, এবং নীরব হত্যা হলো, গোপন হত্যা দায়িত্বশীল ছিল এই লোক। এক নম্বরে হলো ইরান থেকে পালিয়ে আসা সুন্নিগুলোকে চিহ্নিত করে তাদের কোনো রক্ষা নাই, তাদের শাস্তি হলো একটাই, মৃত্যুদণ্ড, হত্যা করা, গোপন হত্যা করা। এই ছিল সেই লোক। আর আমাদের দেশের কিছু কিছু হুজুর, হুজুক হুজুর না হুজুক, এগুলা এই হুজুকরা ওই কাসেম সুলাইমানের প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিদের চেয়ে জঘন্য, জঘন্য, জঘন্য। পৃথিবীতে কোথাও এত মুসলমান হত্যা করা হয় নাই, ইরানে যত মুসলমানকে হত্যা করা হয়েছে, সুন্নি মুসলমানকে, কোনো ইতিহাস পাওয়া যাবে না। 6 কোটি লোককে কতদিনের মধ্যে হত্যা করেছে? 1979 সন থেকে ধরেন 2010 এরকমই হবে। এই কিতাবটা লেখা হয়েছে কখন দেখি, উনি তো এই তথ্য নিয়ে এসেছেন, ওয়াল্লাহ 1429 হিজড়িতে উনি লিখেছেন এই কিতাবটা। তার মানে এটা হলো এর আগেও তো অনেক সংস্করণ গেছে, এটা হলো দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণ শেষ হওয়ার পর তো দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ থেকে এটা এই এই তথ্য উনি এখানে উল্লেখ করেছেন, 60 মিলিয়ন মুসলমান, সুন্নি মুসলমানকে হত্যা করা হয়েছে। কেউ জানে? আমাদের দিন কায়েমকারীরা এটা জানে? হ্যাঁ, দিন কায়েমকারী মুসলমানরা, হ্যাঁ, ইরান নারে তাকবীর, ইরানের যে স্লোগান গাইতেছে, এই হতভাগা, এই নরাধম, এই পশু পশু পশুতুল্য, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, চিন্তা নাই, ভাবনা নাই, পরিকল্পনা নাই, হ্যাঁ, পড়াশোনা নাই, এইভাবে ফিলিস্তিনি মুসলমান, যদি ইসরায়েলরা যদি সহযোগিতা করে সৌদি আরবকে, ইরানকে ধ্বংস করার জন্য, তাহলে এটা সৌভাগ্যের ব্যাপার মুসলমানদের জন্য। যদি ইরানকে ধ্বংস করার ব্যাপারে কখনো ইসরায়েলের চুক্তি হয় এবং সত্যি যদি তারা এই চুক্তি বাস্তবায়ন করে ইরানকে ধ্বংস করার ব্যাপারে, এটা মুসলমানদের জন্য সৌভাগ্য, এটা উত্তম। ইরানের গুণগান, ইরানের গুণগান মানে হলো এরা হলো সেই 60 মিলিয়ন 6 কোটি সুন্নি মুসলমান হত্যাকারীদের বিরুদ্ধে এরা, এরাও সমর্থক, 6 কোটি সুন্নি মুসলমান হত্যার সমর্থক এরা, যারা ইরানের গুণগান গায় তারা হলো 6 কোটি সুন্নি মুসলমানকে হত্যার সমর্থক। আর কিছু বলা যাবে? দেখেন ইহুদিদের চেয়েও কত জঘন্য তাদের পরিকল্পনা এবং কত ভয়ঙ্কর তাদের পরিকল্পনা, কেউ জানতে পারল না। এই লোকটা প্রকাশ করল কে? ডক্টর হাউফ আশ্মারি, এবং ইনি কিতাব লিখে এটা প্রচার করলেন, কিতাব লেখার মাধ্যমে প্রচার করলেন। আর এটা কার কাছ থেকে তথ্যটা পেয়েছেন উনি? লন্ডনে বসবাসকারী কিছু শুন, ইরান থেকে জান বাঁচিয়ে যারা পালিয়ে যেতে পেরেছিল তারা একটা সংগঠন করেছে লন্ডনে, সেই সংগঠনের প্রধানের কাছ থেকে এই তথ্যগুলো উনি সংগ্রহ করেছেন। হ্যাঁ, তাহলে যারা কাসেম সুলাইমানির প্রশংসা করে তাহলে তারা কি এই 6 কোটি মুসলিম হত্যার সমর্থক? 6 কোটি মুসলিম হত্যার দায় এদের উপরও পড়ে, এই সমর্থকদের উপরও পড়ে, অজ্ঞ মুসলমান। এটা হলো তাদের একটা, তাহলে ইহুদিরা যেভাবে মুসলিমদেরকে হত্যার হত্যার জন্য আগ্রহী, হত্যা করা জায়েজ হালাল, ঠিক রাফেজাদের নিকটে সুন্নি মুসলমানদেরকে হত্যা করা এরকম হলো হালাল। তারপরে তাদের একটা আকীদা হলো, আমরা তো কিছুক্ষণ আগে শুনলাম ইহুদি নাসারারা কি করেছে, তাদেরকে আল্লাহ যে কিতাব দান করেছিলেন তাওরাত এবং ইঞ্জিল, সেই তাওরাত এবং ইঞ্জিলকে তারা বিকৃত করে নাই, কম বেশ করে ফেলে নাই। এই একই কাজ কারা করেছে? রাফেজা শিয়া ইমামিয়ারা একই কাজ করেছে। আল্লাহ কোরআন নাজিল করলেন 30 পারার, আর ওদের ওরা কোরআন পেল কয় পারা? ওদের কাছে কোরআন হলো কত পারা? 90 পারা। ইহুদি নাসারাদের সাথে মিল আছে না? ওরা যেমন তাওরাত ইঞ্জিলকে বিকৃত করেছে, এমনকি বিকৃতি কত জঘন্য ধরনের বিকৃতি, তাওরাত 2টা, ইঞ্জিল 100টা, ইঞ্জিল 100টা হয়ে যাওয়ার পর বেচারারা নিজেরাই মানে লজ্জিত হয়ে গেল, নিজেরাই লজ্জিত যে কিভাবে আমরা বলবো 100 ইঞ্জিল, আল্লাহ নাজিল করলেন 1 ইঞ্জিল, আমাদের কাছে হয়ে গেল 100 ইঞ্জিল। এটা তো এই সংখ্যাই তো বাতিল প্রমাণ করে দেয়, আমাদের ইঞ্জিল বাতিল প্রমাণ করে এই সংখ্যা, ইঞ্জিলের সংখ্যা। তো বেচারারা তখন শুরু করলো যে ইঞ্জিল কমাও, ইঞ্জিল 1টা করতে হবে। ইঞ্জিল 1টা করার লক্ষ্যে মিটিং বসলো, শত শত বছর মিটিং করে তারা 5 পর্যন্ত ইঞ্জিলের সংখ্যা নিয়ে আসার পর আর পারে না, আর কোনোভাবেই হয় না, অসম্ভব, নাহলে আপোষে মারামারি লেগে যাবে, এখন যুদ্ধ লেগে যাবে। 5টা ইঞ্জিলের পর আর 4টা করতে পারে না। তো 1টা ইঞ্জিল তারা গোপন রাখে, ওই ইঞ্জিলটা অনেকটা কোরআনের সাথে মিলে যায়, ইঞ্জিল বারনাবা, এই জন্য তারা গোপন রেখেছিল এই ইঞ্জিলটা। তারপরও প্রকাশ পেয়েছে, অনেকেই এই ইঞ্জিলের খবর জেনে গেছে মুসলমানরাও। তো যাই হোক, তাহলে কি বোঝা গেল? যে তাওরাত ইঞ্জিলকে তারা যেভাবে বিকৃত করেছে, কমবেশ করেছে, এই রাফিজি শিয়া ইমামিরাও কোরআনকে এভাবে বিকৃত করেছে। আল্লাহ তো বলছেন ইন্না নাহনু নাযযালনা কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি, এই জিকির গ্রন্থ নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা এর হেফাজতকারী, হেফাজত করব। এটা তো আল্লাহ বলেছেন, হেফাজত কিভাবে করবে? সুন্নিদের মাধ্যমে হেফাজত করবেন। শিয়াদের মাধ্যমে হেফাজত আল্লাহ করেননি, শিয়াদের মাধ্যমে কোরআন আরো বিকৃত হয়েছে, সেই হেফাজতকারীরা হলো সুন্নি মুসলমান। সুন্নি বলতে আবার আমাদের বাংলাদেশি সুন্নি না, ভারতীয় সুন্নি, এই যে সাইনবোর্ড ওয়ালা সুন্নি, আমি কি এদেরকে কি বলি? আমার পরিভাষাটা আপনারা শুনছেন তো, এগুলো মুখস্থ রাখবেন। আমাদের দেশে যারা সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরা হলো সাইনবোর্ড ওয়ালা সুন্নি, বুঝেছেন? সুন্নাওয়ালা সুন্নি না, কোরআনওয়ালাও সুন্নি না, বরং বলা যেতে পারে সুন্না সুন্নাহ মুক্ত সুন্নি, যেমন একটা দলের নাম আছে না কাদারি, কাদার মানে হলো তাকদীর, কাদারি কাদারিয়া মানে তাকদীর, কাদারিয়া শব্দের অর্থ কি তাকদীর, তার মানে এটাই তো এই কথা, এই শব্দ শুনলেই তো সাধারণত মনে হয় যে এরা মনে হয় খুব তাকদীরে বিশ্বাসী, না কাদারিয়া বলা হয় ওদেরকে যারা তাকদীর অমান্য করে, তাকদীর বলে কিছুই নাই এদের, এরা হলো তাকদীরওয়ালা, এরকম এরা হলো সেই সুন্নিওয়ালা যাদের ভিতরে সুন্না বলতে কিছু খুঁজে পাওয়া যাবে না, খালি সাইনবোর্ড পাওয়া যাবে, ফেস্টুন পাওয়া যাবে, ব্যানার পাওয়া যাবে, হ্যাঁ ওয়াজ পাওয়া যাবে, আওয়াজ পাওয়া যাবে, হ্যাঁ চ্যালেঞ্জ ছাড়ে কি পদে পদে শুধু, তাহলে কি ওই কাদারিদের মতো, কাদারি মানে কি তাকদীরওয়ালা, কাদারি শব্দের অর্থ হলো তো তাকদীরওয়ালা, তার মানে তাকদীর বিশ্বাসী মনে হয় এরা, না এরা তাকদীর বলে কিছুই বিশ্বাস করে না, এই জন্য এদেরকে কাদারিয়া বলা হয়। আর আমাদের দেশে সাইনবোর্ডওয়ালা সুন্নি কাদেরকে বলা হয়, যাদের কাছে প্রকৃত কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম সুন্না বলতে যা বুঝতেন, তাবেঈগণ আতবাউ তাবেঈনরা সুন্না বলতে যা বুঝতেন, এই সুন্নার কিছুই নেই, সুন্না থেকে শূন্য যারা, তারাই হলো এই দেশের সাইনবোর্ডওয়ালা সুন্নি। আর যারা সাইনবোর্ড ব্যবহার করে কোরআন কোরআন হাদিস থেকে, যারা কোরআন হাদিসের মাধ্যমে দলিল প্রমাণের মাধ্যমে যারা সুন্নি, তারা হলো সুন্নাওয়ালা সুন্নি, আর হলো সাইনবোর্ডওয়ালা সুন্নি, বুঝা গেছে। আমাদের দেশে একটা ফলের নাম বলে বেদানা, তার মানে বুঝবেন যে মনে হয় না দানাই নাই কিন্তু দানা ভর্তি, উল্টা কারবার, হ্যাঁ উল্টা কারবার, সুন্না মানে মনে হচ্ছে সুন্না এদের কাছে আছে কিন্তু আসলে সুন্না নাই। বেদানা বলতে যেমন আমরা বুঝি মনে হয় যে এটা দানা থেকে খালি, দানা দেখেন ভরপুর হয়ে আছে, এরকম কতগুলো হ্যাঁ শব্দ ব্যবহার হয়। তাই সেই শুধু অন্তঃসার শূন্য শব্দ তারা দখল করেছে। আসলে এখন আমাদেরকে বলতে হবে যারা আহলুস সুন্নাহ দাবি করে না তারা হলো আহলুস সুন্নাহ, যারা আহলুস সুন্নাহ বুক ফুলিয়ে বলে আমরা আহলুস সুন্নাহ আমরা আহলুস সুন্নাহ আমরা সুন্নি আমরা সুন্নি, এগুলো না, যারা নীরব থাকে এরা হলো সুন্নাহ, বুঝেছেন আলহামদুলিল্লাহ। এরপরে হলো ইহুদি নাসারাদের কাছে, ইহুদি বিশেষভাবে ইহুদিদের কাছে আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে সবচেয়ে যিনি এই জমিনে দায়িত্ব পালন করেছেন, দীন এবং ইমানের দায়িত্ব পালন করেছেন যিনি, যেই ফেরেশতা ওয়াহি বহনকারী ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরেশতা নাকি ইহুদিদের কাছে জিবরিল, হ্যাঁ ঠিক এমনি ভাবে জিবরিলের সাথে শত্রুতা হলো রাফেজাদের সাথে। কেন? রাফেজাদের একটা হলো এক শ্রেণীর বিশ্বাস, শিয়াদের এক শ্রেণীর বিশ্বাস হলো যে জিবরিলকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন যে ওয়ালির কাছে, আলী রাদিয়াল্লাহুর কাছে ওয়াহি নিয়ে যাও, কিন্তু উনি খিয়ানত করে মুহাম্মদের কাছে ওয়াহি নিয়ে গেছেন, এই জন্য জিবরিল ফেরেশতাকে তারা পছন্দ করে না, কারণ উনি যদি এই খিয়ানতটা না করত তাহলে অনেক ঝামেলা থেকে তারা বেঁচে যাইতো, হ্যাঁ তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী পাইতেন, আলী রাদিয়াল্লাহু থেকে ইমামত শুরু হইতো, নবুয়ত এবং ইমামতের ধারাটা তাহলে আল্লাহ রসুল কি বলে আলী রাদিয়াল্লাহু থেকে শুরু হয়ে যেত, আর ভেজাল হইতো না, ঝামেলা হইতো না, কিন্তু এই জিবরিলটার কারণে এই ঝামেলা হয়ে গেছে ওদের, নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিদের সাথে মিল আছে না, ওরাও জিবরিলকে পছন্দ করে না, রাফেজিরাও জিবরিল আলাইহিসসালামকে পছন্দ করে না। এরপরে আরেক বিষয়, ইহুদিরা উটের গোস্ত পছন্দ করে না, উটের গোস্ত খায় না, হ্যাঁ না আমাদের ইসলাম ধর্ম পরিচয় দানকারী এই রাফেজিরাও উটের গোস্ত খায় না। উটের গোস্তের ব্যাপারে তো কিছু বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য আছে, উটের গোস্ত খেলে অজু করতে হয়, অজু ভঙ্গ হয়ে যায়, এটা কি সুন্নার দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে অজু ভঙ্গ হয়ে যায়, অজু থাকে না, এটা আবার কি আছে মিলে না, মাঝহাবের দৃষ্টিতে এই হাদিস চলবে না, কারণ কি জ্ঞানে ধরে না, খাইলাম উটের গোস্ত উজু ভাঙবে কেন, কিয়াসে ধরে না। এই জন্য আমাদের দেশের মাঝহাবওয়ালারা বলছে না না এইটা উজু ভঙ্গকারী বিষয় না, উজু ভঙ্গের কারণ না, হ্যাঁ রসুলের উপরে মাতব্বরি না, কিয়াসকে প্রাধান্য দেওয়া, কিয়াসকে প্রাধান্য দেওয়া এটা ইমাম মুহিনী রহমতুল্লাহর নীতি না। ইমাম মুহিনী রহমতুল্লাহর নীতি হলো কিয়াস জয়ীফ হাদিস হলো কিয়াসের চাইতে উত্তম। যতক্ষণ পর্যন্ত জয়ীফ হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস তো অন্য কথা, সহিহ হাদিসের ব্যাপারে তো উনি বলেই দিয়েছেন আমার মাজহাবই হলো সহিহ হাদিস, ইমাম মুহিনী রহমতুল্লাহর মাজহাব হলো সহিহ হাদিস। আর ইমাম মুহিনী রহমতুল্লাহর যারা মাজহাবকে অনুসরণ করে তাদের তাদের দলিল হলো, তাদের মাজহাব হলো কুদুরি সারবে কায়ার। যদি আপনি বলেন যে হানাফি মাজহাবের কি বলে মাজহাব হলো সহি বুখারি মুসলিম, মাথা নষ্ট, মুখ কালো হয়ে যাবে, খুব খারাপ লাগবে, মলিন হয়ে যাবে, রাগ হবে যে না 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 ইমাম মুহিনী রহমতুল্লাহ মাজহাব হলো কুদুরি সরবে কায়া হেদায়া কঞ্জুদ্দাকায়েক বাহারুর রায়েক আলমগীরি ফতুয়া, আলমগীরি ফতুয়া স্বামী ফতুয়া স্ত্রী। আমাদের আমাদের এক ভাই বলতেন ফতুয়া স্বামী বললে ফতুয়া স্ত্রীও বলতেন, খালি স্বামী থাকবে কেন স্ত্রীও থাকবে। হ্যাঁ এগুলো দুঃখজনক লজ্জাজনক মুসলমানদের জন্য। আপনি যদি একটা জয়ীফ হাদিসও মানেন, একটা জাল হাদিসও যদি আপনার ভাগ্যে পড়ে যায়, আপনি বুঝেন নাই জয়ীফ হাদিস, তারপরও কিয়ামতের দিন কত ভালো লাগবে যখন আপনি বলবেন পার পেয়েও যেতে পারেন আল্লাহ আমি নবীর হাদিস মনে করে আমল করেছিলাম। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ আমাকে তুমি পাশ করবে না, আমি তো ইমাম আবু হানিফার কথা মনে করেই পালন করেছিলাম, এটা বললে হবে? আমি তো ইমাম শাফির কথা বিশ্বাস করে পালন করেছি। এই দৃষ্টিকোণ থেকে জয়ীফ জাল হাদিসও মাজহাবের চাইতে উত্তম। হ্যাঁ যদি অনেক আছে না, অনেক বেচারা আছে, অনেক মানুষ আছে, অনেক আলেম আছে জাল হাদিস আমল করে না জানার কারণে, জেনে যাওয়ার পর সেদিনই ত্যাগ করে। আব্দুর রাজাক বিন ইউসুফ আমাকে একদিন বললেন যে আমার ছোট ভাই আখতারুল আমানের সাথে যদি ওনার পরিচয় না হতো, আব্দুর রাজাক বিন ইউসুফ আমার কাছে বলছে যে আপনার ছোট ভাই আখতারুল আমানের সাথে আমার যদি পরিচয় না হতো, তার সংস্পর্শে যদি আমার থাকার সুযোগ না হতো, তাহলে এই আব্দুর রাজাক বিন ইউসুফের মুখ দিয়ে যে কত জল জাল জয়ীফ হাদিস মানুষ শুনত আল্লাহই ভালো জানেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এইরকম তাহলে না জেনেও যে অনেকে জয়ীফ জাল হাদিস বলে, তারপরও তো এইটা বলার এই অজুহাতের চেয়ে উত্তম না? কত সম্মানজনক এটা অজুহাত, আল্লাহ আমি বুঝি নাই নবীর হাদিস মনে করে আমল করেছিলাম, এখন তুমি কি বিচার করবে করো, আমি বুঝতে পারি নাই যে এটা জাল। আমি কাল রসুলুল্লাহ ছিল, রসুলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মনে করে এই বিশ্বাস করে আমি আমল করেছি, আল্লাহ তুমি যদি এর জন্য শাস্তি দিতে চাও তো দাও, আল্লাহ হয়তো মাফ করেও দিতে পারেন, মাফ করবেন অবশ্যই, কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ আমি জানতাম যে এটা ইমাম হানিফার কথা তাই আমি এটা আমল করেছি, কিন্তু জাল কথা, কিন্তু বাতিল কথা, আল্লাহ আমি ইমাম শাফির কল মনে করে আমি আমল করেছিলাম, ইমাম শাফির কারণে আমাকে তুমি নাজাত দিয়ে দিবে না? আল্লাহ কি বলেছেন অমুককে তুমুককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি তো আমরা ইমান, আমাদের ইমাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের রেফারেন্স হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের উদ্ধৃতি আমাদের উৎস ধর্মীয় উৎস ধর্মীয় উদ্ধৃতি আমাদের হবে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না বলা পর্যন্ত আপনি যদি না বুঝে কাল রাসূলুল্লাহ দেখে যদি আমল করেন, তারপর আপনার বাসার কায়দা আছে। কিন্তু যারা খুঁজে বেড়ায় কোন ব্যক্তির কথা খুঁজে বেড়ায় তাদের জন্য মুশকিল আছে, সমস্যা আছে। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ এরপরে আরো খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে। এখানে ইমাম শাবি রহেমাহুল্লাহ ইহুদি নাসারাদের সাথে তুলনার পাশাপাশি আরো কিছু আরো একটা তুলনা করেছেন মুশরিক বিভিন্ন কাফের মুশরিকদের সাথে তুলনা। আমাদের দেশে হিন্দু বৌদ্ধ ধর্ম আছে যারা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার সাথে সামঞ্জস্য আছে রাফেজাদের। এরা মূর্তি পূজা করে কিভাবে, কবরগুলোকে মূর্তির মতো করেই পূজা করে। বরং মূর্তি পূজা, কবর পূজা, মাজার পূজা, হ্যাঁ, এগুলোর চেয়ে নিকৃষ্ট। আর বর্তমান যুগে মুসলমানরা আরো আরেকটা পূজা বের করেছে, সেটা হলো কি, পিলার পূজা, পাথর পূজা, পিলার পূজা। এগুলো হলো লেটেস্ট পূজা, হ্যাঁ, লেটেস্ট শরিক। এই যে রাফেজিদের, রাফেজিরাও কিন্তু এই যে কবর পূজা, মাজার পূজা, এগুলোর হলো ওস্তাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবায়েলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বহু কবিলা, বহু বংশ, হ্যাঁ, মুশরিকদের সাথে মিশে একাকার না হয়ে যাবে। এরাই সেই একাকার, মুসলমানদেরকে মুশরিকদের সাথে মিশে একাকার করে দেওয়া। এই দেখবেন যত কবর মাজার আছে সব হলো এরা শিয়া, সব শিয়া। দেখবেন পাক পাঞ্জাতন আছে, যে কোনো মাজারে পাক পাঞ্জাতন ঝুলতেছে। দেখবেন পাক পাঞ্জাতন মানে বুঝেন তো, আমরা আমাদের সুন্নি মুসলমানদের জাল হাদিস হলো কি, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন, আদেশ লঙ্ঘন করার পর যখন তিনি অপরাধী হয়ে গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলেন আরশের পিলারে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুস্তাদরাক হাকিম, এবং আর বাইহাকি কি কি আরো গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে। তখন আদম আলাইহিস সালাম দেখলেন, চিন্তা করলেন যে আল্লাহর নামের সাথে যেই ব্যক্তির নাম সংযুক্ত হয়ে আছে অবশ্যই এটা, এই নামটা আল্লাহর কাছে অতি প্রিয়, এই ব্যক্তিও আল্লাহর কাছে অতি প্রিয়। তাই তিনি কি করলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন। এটা কি, এটা হলো আমাদের সুন্নি মুসলমানদের জয়ীফ হাদিস, জাল হাদিস, সুন্নি মুসলমানদের জাল হাদিস। আর শিয়া মুসলমানদের জাল হাদিস হলো যে আদম আলাইহিস সালাম পাক পাঞ্জাতনের মাধ্যমে, পাক মানে হলো পবিত্র, আর পাঞ্জা মানে হলো পাঁচ, আর তন মানে হলো ফিগার, পাঁচটি ফিগারের মাধ্যমে, এটা হলো শিয়া জাল হাদিস। শিয়া জাল হাদিস কি, যে আল্লাহ, আল্লাহর কাছে আদম আলাইহিসসালাম মাপ পেয়েছিলেন কিসের মাধ্যমে, পাক পাঞ্জাতনের দোহাই দেওয়ার মাধ্যমে, যে আল্লাহ এই পাঁচজনের ওসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও। পাঁচজনকে, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। দেখবেন প্রত্যেকটা মাজারে এগুলো আছে, প্রত্যেক মাজারে এগুলো থাকাই লাগবে। একটা নেমপ্লেট সোনালি অক্ষরে ঝকঝক করতেছে পাক পাঞ্জাতন। অনেক অনেক হুজুর, অনেক অজ্ঞ হুজুর যারা তাবিজ দেয়, তারা পাক পাঞ্জাতনের তাবিজ দেয়। পাক পাঞ্জাতন এদের জাল হাদিস আর সুন্নিদের জাল হাদিস, এদের জাল হাদিসে একজন পাওয়া যায় আর ওদের জাল হাদিসে পাঁচজন পাওয়া যায়, এই তো পার্থক্য। সব জালওয়ালা, হ্যাঁ, তাহলে তখন আল্লাহ তবারক তাআলা মাফ করে দিয়েছিলেন, মাফ পেয়েছিলেন। কিন্তু যারা সহি মানেন, সহিটা মানেন, সহি আকিদার যারা ভাই, সহি আকিদার ভাই কেন বলা হয়, জাল জয়ীফ জিনিস না, শিয়াও না, এই অজ্ঞ সুন্নিও না, কোরআন হাদিসে কি আছে সেটা বিশ্বাস করে, কোরআন এবং সহি হাদিসে, কোরআন এবং সহি হাদিসে কি পাওয়া যায়, যখন আদম আলাইহিসসালাম ভুল করলেন, তখন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিসসালামকে আল্লাহ কিছু কালেমা শিক্ষা দিলেন। এটা হলো কোরআনের কথা, কি কালেমা শিক্ষা দিলেন, বাণী শিক্ষা দিলেন, অর্থাৎ দোয়া শিক্ষা দিলেন, যে আদম হাওয়া তোমরা এই দোয়া পড়ে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তখন তারা দুজনে দোয়া করলো, কালা, তারা দুজনে বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন পড়ল তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, আলহামদুলিল্লাহ। কিসের ব্যক্তি ব্যক্তি ব্যক্তি? তারপরে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আগে তৈরি করা হয়েছে, আদমের আগে তৈরি করা হয়েছে, এগুলো সবই জাল হাদিস। আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের আগে তৈরি হয়েছে, বাপ তৈরি হলো পরে আর সন্তান তৈরি হয়েছে আগে, গাঞ্জাখরি কথাবার্তা। এগুলো হলো হলো সাইনবোর্ড ওয়ালা সুন্নিদের প্রচার। সাইনবোর্ড ওয়ালা সুন্নিরা সবই কিন্তু শিয়া, জানেন, সব শিয়া, সুন্নি বলাই যাবে না। ওরা কি বলে, শিয়ারা শিয়ারা শিয়াদের কাছে দুটা জিনিস, একটা হলো শিয়া আর ওয়াহাবি। এই সুন্নিরাও কিন্তু বলে শিয়া সুন্নি আর ওয়াহাবি, তার মানে শিয়াটাই সুন্নি হয়েছে এখানে। তাহলে ওয়াহাবির বিপরীত কি? শিয়া। ওয়াহাবির বিপরীত এখানেও শিয়া হওয়া দরকার ছিল, কিন্তু এরা শিয়া না বলে সুন্নি, উল্টাটা বলছে, উল্টাটা বলছে। এদের শিয়া বলা উচিত ছিল। ওয়াহাবির বিপরীত বিপরীত শব্দ কি? শিয়া। আর ওয়াহাবির আসল বিপরীত শব্দ হইতে হবে কি? ওয়াহাবি, লা ওয়াহাবি, ওয়াহাবি আর লা ওয়াহাবি। ওয়াহাব হলো আল্লাহর নাম, আল্লাহপন্থী, আল্লাহ বিরোধী। আমরা যদি ওয়াহাবি হয় তাহলে তাদের অ্যাপ্রোপ্রিয়েট নাম হলো, সবচেয়ে বিশুদ্ধ নাম হলো লা ওয়াহাবি, আল্লাহ বিরোধী। এটা হলো আসল নাম, আল্লাহ, সত্যি আল্লাহ বিরোধী। এদের প্রত্যেকটা আমল দেখবেন কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সুন্না বিরোধী সব। তাহলে এদের মূলত আমাদের দেশে এরা পরিচয় দিচ্ছে সুন্নি, নাম হবে শিয়া, এরাই শিয়া, এরা হলো শিয়া। মূলত দেখবেন শিয়াদের অনেক আকীদা তাদের সাথে মিল আছে। তারা পাক পঞ্জতন, এরাও পাক পঞ্জতন ওয়ালা, পাক পঞ্জতন পূজা করে এরাও, এই সুন্নিরাও পাক পঞ্জতনের পূজা করে, বুঝা গেছে? আর শিয়ারাও পাক পঞ্জতন, শিয়ারাও আলী 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 ইয়া আলী ইয়া আলী করে। আর এই এই শিয়া আমাদের দেশে সুন্নি শিয়া যেগুলো, সুন্নি শিয়া এদেরকে কি বলবেন? সুন্নি শিয়া, শুধু শিয়ারা না, অথবা ওয়াহাবি বললে ওদেরকে লা ওয়াহাবি বলতে হবে। ওয়াহাবি মানে আল্লাহপন্থী, ওয়াহাব একটা আল্লাহর নাম না, আব্দুল ওয়াহাব। তাহলে যদি ওয়াহাবি হয় তাহলে ওয়াহাবির বিপরীত কি হবে? লা ওয়াহাবি বা গাইর ওয়াহাবি। লা ওয়াহাবি মানে আল্লাহ বিরোধী, আল্লাহপন্থী, আল্লাহ বিরোধী, আল্লাহপন্থী। সুন্নি সুন্নিরা সুন্নি যদি হয়, সুন্নি সুন্নিদের বিপরীত যদি ওয়াহাবি হয় তাহলে তারা হবে লা ওয়াহাবি বা গাইর ওয়াহাবি। ওয়াহাবির বিপরীত শিয়া, তাহলে এদের নাম হলো শিয়া সুন্নি, শিয়া সুন্নিরা। তো এই হলো তাদের, তাহলে প্রত্যেক মুশরিকের সাথে এদের সাদৃশ্যতা আছে। মুহাম্মদী উম্মতে শিরক, শিরক ঢোকার দরজা হলো এরা। শিরক ঢোকার দরজা লাগবে না, মুশরিকদের কাছে যে শিরক আছে সেই শিরক ঢোকার দরজা হলো কারা? এই যে শিয়ারা। এবং আমাদের যুগে, আমাদের দেশে, ভারতবর্ষে শিয়া নামেও আছে আর সুন্নি শিয়া, সুন্নি শিয়া বা এই যে তথাকথিত সাইনবোর্ড ওয়ালা সুন্নি, এরাও হলো শিরকের দরজা। কবর পূজা যেখানে, সুন্নি আছে সেখানে, লা হাওলা ওয়ালা কুওয়া। পাক পঞ্জতন যেখানে, সুন্নি আছে সেখানে। আর এদের কোনো ঠিক ঠিকানা এখন পাওয়া যায় না, এরা জগা খিচুড়ি অবস্থা। এক জায়গাতে দেখলাম ঈদে মদিনা, আরেক জায়গায় দেখছে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুমিল্লাতে যে দেখলাম ঈদে মিলাদুন নবী। এদের কোনো জগা খিচুড়ি, কেউ কেক কেটেও তারা ঈদে মিলাদুন নবী পালন করে, এক একজন এক এক ধরনের। কারণ এগুলো তো হলো আসহাবুল আহওয়া, মনোবৃত্তি পূজারী। তাদের এক নামের আওতায় আনতে হলে তাদেরকে বলা যাবে কিসের সুন্নি আর কিসের কোরআন আর কিসের হাদিস। তারা হলো মনোবৃত্তি পূজারী, আসহাবুল আহওয়া, ফিরকাতুল আহওয়া, এটা হলো আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই তথাকথিত রাফেজা এবং শিয়াদের উপরে প্রাধান্যতা রয়েছে, ফজিলত রয়েছে, এদের চেয়ে উত্তম হল কারা? ইহুদি নাসারারা, দুইটা দিক থেকে, দুই দিক থেকে, এতক্ষণ তো সমানে সমান, বরাবর সরাবর, আর এখন কি বলতেছে উনি? তবে দুইটা পয়েন্ট রয়েছে, যেই দুইটা পয়েন্টে রাফেজা শিয়াদের চেয়ে ইহুদি নাসারারাই উত্তম। সেই দুইটা পয়েন্ট কি? এক নম্বর পয়েন্ট হলো, এটা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনিও নিয়ে এসেছেন, সেটা কি? যে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মান খাইরু আহলি মিল্লাতিকুম, তোমাদের দৃষ্টিতে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা একটু বলো তো? ইহুদিদেরকে বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, তখন তারা কি জবাব দিয়েছিল? বলেছিল আসহাব মুসা, মুসার যারা সাহাবি, মুসা নবীর সাহাবি, তারাকে, তাদেরকে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে জানি, বিশ্বাস করি। নাসারাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের ভিতরে, এই ধর্মের ভিতরে, বনু ইসরাইলের ভিতরে বা আহলে কিতাবের ভিতরে কারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি? তখন তারা বলেছিল আসহাব ঈসা, আমরা আমাদের দিনের মধ্যে, ধর্মের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে জানি ঈসা আলাইহিসসালামের যারা অনুসারী, যারা আসহাব সাহাবি। কিন্তু রাফেজাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মান শাররু আহলি মিল্লাতিকুম, এই রাফিজিরা তোমরা বলো তো এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বনিকৃষ্ট কারা, সবচেয়ে খারাপ কারা? তারা জবাব দিয়েছে কি? আসহাব মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ, আলাইহিম মা ইস্তাহিকুন, আলাইহিম আল-লাইন আল-মুতাতাবি'া ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহুম্মা দাম্মিরহুম ওয়া মাযযিকহুম কুল্লামা মাযযাক, আল্লাহুম্মা আমিন। তারা কি বলছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আসহাব সাহাবি, তারাই ছিল সবচেয়ে নিকৃষ্ট। এটা হইতে পারে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গারে সৌরে সঙ্গী হলেন, সেই সফর সঙ্গী হলেন, মৃত্যুর সঙ্গী হলেন, মৃত্যু পরোয়ানার যিনি সঙ্গী হলেন, সেই ব্যক্তিকে তারা বলছে নিকৃষ্ট। ওকালু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ, এই এই দিক থেকে তারা ইহুদি নাসারাদের চাইতো নিকৃষ্ট, তাই না? এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, তাদেরকে বলা হয়েছিল বা গোটা উম্মতকে বলা হয়েছে না, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কোরআন বলেছে যে এই উম্মতের যারা পরবর্তীতে আসবে তারা পূর্ববর্তীদের জন্য কি করবে? দোয়া করবে, রাব্বানা ইগফির লানা, হে আমাদের রব, তুমি আমাদেরকে মাফ করে দাও, ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকু বিল ঈমান, আর সেই ভাইদেরকেও ক্ষমা করে দাও যারা ঈমান আনার ক্ষেত্রে আমাদের অগ্রণী হয়ে গেছেন। আমাদের অগ্রণী কারা? খাইরুন নাসি কারনি, শ্রেষ্ঠ ব্যক্তি হলো আমার যুগের মানুষগুলো, শ্রেষ্ঠ মানুষ আমার যুগের মানুষ, অতঃপর পরবর্তী যুগের মানুষ, অতঃপর পরবর্তী যুগের মানুষ। তা আল্লাহ কি বলছেন আমাদেরকে কোরআনে? যে যারা পরে আসবে তারা অতীতে যারা চলে গেছেন, বিদায় হয়ে চলে গেছেন দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া করবে এইভাবে কি? রব্বানা ইগফির লানা, হে রব, আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সেই ভাইদেরকে তুমি মাফ করে দাও যাদের প্রতি, যারা ঈমানের সাথে আমাদের অগ্রণী হয়ে চলে গেছেন। এরকম আল্লাহ দোয়া করতে বলেছেন, আর তারা কি বদ দোয়া করে? নিকৃষ্ট না? কোরআন এই নিয়ম শিখাচ্ছে যে তাদের জন্য তোমরা দোয়া করো, আর এই নিকৃষ্টরা, এই অধম জাতি, এই কি বলে শুকর এবং বানরের জাতি, এবং বানরের জাতি থেকে যাদের জন্ম তারা কি বলতেছে, তারা বদদোয়া করে। সবচেয়ে বেশি নেকি হয় কি সে যদি আবু বকর ওমর ওসমানের প্রতি বদদোয়া করলে, সবচেয়ে তাদের সবচেয়ে সওয়াবের কাজ হলো আবু বকর ওমর ওসমানকে গালি দেওয়া। আমি কিছু আপনাদেরকে তথ্য দেখাবো, দেখেন শেষ কিভাবে গালি দিচ্ছে, দেখে মনে হয় ফেরেশতা, ফেরেশতার মতো মনে হবে। এই যে ফেরেশতাকে দেখছেন মসজিদে, এটা কোথায় গেল দেখান তো একটু, আবু বকর ওমর ওসমানকে গালি দিচ্ছে নামাজের ভিতরে। এই যে লোক, আপনারা সবাই একটু করে দেখেন, মসজিদে গালি দিচ্ছে, নামাজের ভিতরে গালি দিচ্ছে। দেখি ফেরেশতার মতো না মনে হচ্ছে না চেহারা সুরত, পোশাক আশাক কি, পাগড়ি, লম্বা জুব্বা, আরবি ভাষায় একেবারে কত বিশুদ্ধ আরবি ভাষায় সে একামত দিয়ে নামাজ শুরু করত। আজানের শুরুতে কিন্তু বলছে আশহাদু আন্না আলিয়ান ওয়া আলিয়াল্লাহ, আন্না আলিয়ানা ওয়ালিয়ুল আমিরুল মুমিনিন, বা দেখেন আলী ফাতেমা সব একামতের মধ্যে নিয়ে আসছে, হাসান হোসেন। এরপরে দেখেন, এরপরে আরেকটা বক্তব্য, সেটাতে বলছে যে আমরা অপেক্ষা করতেছে, বলতেছে আমরা কখন মক্কা মদিনা, মক্কা মদিনাকে আমরা স্বাধীন করব, মক্কা মদিনা দখল করব। মক্কা মদিনা দখল করার পর কি হবে, মক্কা মদিনা দখল করে তারা কি করবে, তারা সেখানে চালু করবে সেই আজান, যে আজানের মধ্যে হাজিরা এসে শুনে যাবে আশহাদু আন্না ওয়ালিয়ান আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, এই আজান চালু করবে কখন। এই জন্য তারা মক্কা মদিনাকে কি করবে, স্বাধীন করার অপেক্ষায় আছে। এবং মক্কার চাইতে উত্তম হলো কারবালার ময়দান, আরাফাতের চাইতে উত্তম হলো কারবালার ময়দান। এই হলো তাদের আকীদা। এগুলো আপনারা, আচ্ছা যাক, কিছু প্রশ্নোত্তর ছিল নাকি? নাই, একটাই আছে, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানে, আমরা এই কিতাব থেকে আলোচনা শুরু করলাম না, এটা তুলনামূলক আলোচনা শুনে দেখছেন, তারা আল্লাহ বলেছেন তাদের জন্য দোয়া করো, তাদের রহমতের এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করো, আর এরা কি করে, বদদোয়া করে। হ্যাঁ, বদদোয়া একটা আছে, একটা বদদোয়ার নাম হলো দোয়া ও সনামাই কুরাইশ, কুরাইশের দুই মূর্তির দোয়া। দুই মূর্তি বলতে আবু বকর হলো এক মূর্তি, আর দ্বিতীয় মূর্তি হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দোয়াটা যে যত করবে, যদি মসজিদুল হারামে করে তাহলে সওয়াব আরো বেশি, মসজিদে নববীতে করলে সাধারণ জায়গায় তো বদদোয়া করার চাইতে সওয়াব বেশি হবে যদি মসজিদে নববীতে করে। এই মসজিদে নববীতে রফসানজানি, যখন এই যে পূর্বের প্রেসিডেন্ট রফসানজানি যখন কবর জিয়ারত করতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হুজাইফি হুজাইফি হাফিজাহুল্লাহ, উনি আব্দুর রহমান আলী আল হুজাইফি, উনি পরিদর্শনে তাকে সহযোগিতা করতেছিল রফসানজানিকে। যখন এই দোয়া পড়া শুরু করলো কি আল্লাহুম্মা লা'ন সানামাই কুরাইশ ওয়া জিবতাইহিমা ওয়া তাগুতাইহিমা আল্লাযানি হাররাফা দীনাকা ওয়া বাদদালা কিতাবাকা ইত্যাদি ইত্যাদি ওয়া ইবনাতাইহিমা, তাদের দুইজনের কন্যা আল্লাহ তাদের দুইজনের প্রতি তুমি লানত করো, কুরাইশের দুই মূর্তির উপরে লানত করো, তাদের দুই কন্যার উপরে লানত করো, যারা তোমাদের দিন তোমার দিনকে নষ্ট করে দিয়েছে, তোমার কিতাবকে তারা বিকৃত করেছে, এইভাবে এইভাবে দোয়া করতেছিল। তো এই সময় উনি কি ঘুষাঘুষি করবে নাকি? হুজাইফি আব্দুর রহমান আলী আল হুজাইফি উনি শুনলেন আর নীরবে সহ্য করলেন, কিন্তু খুতবাতে তার প্রতিক্রিয়াটা জাহির করে দিলেন। এই জন্য ওনাকে অনেকদিন কিন্তু সরাই রাখা হয়েছিল তার নিরাপত্তার জন্যে। হ্যাঁ, কারণ শিয়ারা তো মারাত্মক, তারা হলো গোপন হত্যায় পারদর্শী, যার জন্য তাকে অনেকদিন আড়ান করে রাখা হয়েছিল। এইভাবে তার সামনে দোয়া করেছিল এবং সেই খুতবার মধ্যে তিনি বলেছিলেন রফসানজানিকে লক্ষ্য করে, রফসানজানি তো একাই ছিল না, তার সাথে আর অনেকেই ছিল, তখন উনি দোয়া করেছিলেন যে শিয়া আর সুন্নির মধ্যে তাকরিব, এই যে বলছেন না কাছাকাছি হইতে হবে, এক ধর্মের অনুসারী হইতে হবে, ধর্মের ঐক্য নিয়ে আসতে হবে, এই যে একটা দাওয়াত আছে ওদের সুন্নিদের কাছাকাছি হওয়ার জন্য, তো উনি ওইখানে ঘোষণা করেছিলেন যে কখনোই শিয়াদের সাথে সুন্নিদের কাছাকাছি হওয়ার সুযোগ নাই। এই দাওয়াতে যারা ধোকা খেয়েছে তারা এই উম্মতের মধ্যে গর্ধ বা নির্বোধ, নির্বোধ ছাড়া কেউ সুন্নিদের শিয়া এবং সুন্নির মধ্যে ঐক্যের কথা, ঐক্যের ডাক, ঐক্যের স্লোগান দিতে পারে না। কিভাবে তাদের সাথে ঐক্য করা যেতে পারে যারা মুসলমানই না, যাদেরকে ইসলাম ধর্মের আমি দাওয়াত দিচ্ছি? উনি যখন বললেন যে আমি তাদেরকে শিয়াদেরকে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের পক্ষে দাওয়াত দিচ্ছি, এই কথা শুনেই রফসানজানি ওই খুতবা চলাকালে তার এই নিকৃষ্ট সাথীবর্গকে নিয়ে উঠে চলে গেছিলেন, বুঝেছেন? আলহামদুলিল্লাহ, এটা যে লম্বা চড়া প্রশ্ন, আজান হয়ে গেছে, আজানের পরে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।